26 مارچ 2019 ترجمانے کا ویرار پلہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ جیون گڑار بھی گروتوپورن بھی اتنت گروتوپورن مجلس ریحاب النور مدینہ منورہ
আল্লাহর জন্য যে মজলিস হয় সেই মজলিসে কথা বলা কোনো জরুরি না। আল্লাপাক যখন দেখেন যে বান্দারা আমার মহব্বতে একত্রিত হয়েছে, তো এতে আল্লাপাক এত খুশি হন যে আল্লাপাক বলেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাপাক বলেন যে এই সব বান্দাদের প্রতি মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। তার মানে সবগুলো মানুষ নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। তো আল্লাহ পাক যে আল্লাহ পাকের নজরে পড়ে গেল, তার দুনো জাহান কামিয়াব হয়ে যায়। এই হাদিসের এই অংশ থেকেই প্রমাণিত হয় যে সকল মানুষ আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে, আল্লাহর জন্য উঠা বসা করে, তাদের দুনো জাহান কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্যই হাকিমুল উম্মত থানবী নবর আল্লাহ তাআলা আমার কথাও বলছেন যে আল্লাহওয়ালাদেরকে এক নজর দেখে নেওয়াও যথেষ্ট, উনকা দেখ লেনা ভি কাফি হো জাতা হ্যায়। বতা রহা হুঁ কি যহাঁ আল্লাহ কে লিয়ে আপস মে বৈঠতে হ্যায় ওয়াহাঁ কুছ তকরীর বগেরা জরুরি নেই হ্যায়। আগর ও সির্ফ আল্লাহ কে লিয়ে আপস মে বৈঠতে হ্যায়, হক তাআলা হাদিসে কুদসি মে ফরমাতে হ্যায় কি ইস পর ভি ইন সব বৈঠনে ওয়ালোঁ کے لیے میری محبت واجب ہو جاتی ہے مجھ پر, میری مجھ پر محبت واجب ہو گئی, واجب محبت واجب ہو گئی, تو اللہ تعالیٰ کی نظر محبت جن پر ہو جاتی ہے دونوں جہان ان کے یقیناً کامیاب ہو جاتے ہیں. یہی وجہ ہے کہ اللہ کے لیے آپس میں بیٹھنے والے جو ہوتے ہیں, اہل اللہ کے ساتھ بیٹھتے ہیں, ان لوگوں کی دنیا بھی اللہ بنا دیتے ہیں, آخرت بھی بنا دیتے ہیں, دونوں جہان کی کامیابی ان کو حاصل ہو جاتی ہے, سعادت دارائیں حاصل ہو جاتی ہے, سعادت دارائیں دو جہان کی کامیابی نصیب ہو جائے, سعادت دارائیں حاصل ہو جاتی ہے نا. اسی لیے ہمارے حکیم الامت نور اللہ تعالی مرکزہ فرمایا کرتے تھے کہ بھائی ان کا دیکھ لینا بھی کافی ہو جاتا ہے. یہ ہمارے اکابر فرماتے تھے, بے دلیل نہیں, بے سند نہیں, قرآن و حدیث کے دلائل کی روشنی میں فرماتے تھے. اللہ ولیدر سنگے اللہ والدر سنگے بہت سا ہے تو بڑا دولت, اور تو مسلمان رہے بھی خیال کرنا, مسلمانوں کو ان باتوں کی طرف توجہ نہیں, علم نہیں ہے, جانتے نہیں ہے. مسلمان نماز جانے, روزہ جانے, حج جانے, زکات جانے, عمرہ جانے, دان صدقہ خیرات و منت جانے, কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার সম্পর্ক রাখাটা জানে না. বাত সমঝ মে আতি হে কি মুসলমানো কি ইসকা তো ইলম হ্যায় কি ভাই নামাজ পড়েঙ্গে, রোজে রাখেঙ্গে, হজ করেঙ্গে, যাকাত দেঙ্গে, সদকা করেঙ্গে, কুরবানি করেঙ্গে, লেকিন ইস বাত কা ইলম নেই হ্যায় মুসলমানো মে আমতৌর পর কি ভাই আহলুল্লাহ কে সাথ বৈঠনা ভি জরুরি হ্যায় জিন্দগি বানানে কে লিয়ে, জিন্দগি কো কামিয়াব করনে কে লিয়ে, খাস বাত হ্যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা জরুরি. হ্যাঁ, এই জন্যই হাকিমুল উম্মত মাওলানা থানভী নবর আল্লাহ তাআলা মরকাদাহু বলছেন এক জায়গায় যে হযরতের মুলফুজাতের মধ্যে আছে যে আমি তো ফতোয়া দিতেছি, মাই তো ফতোয়া দেতা হুঁ. হযরত থানভী নে ফরমায়, মাই তো ফতোয়া দেতা হুঁ ইস জামানে মে اللہ والوں کے ساتھ تعلق رکھنا اپنی زندگی بنانے کے لیے فرض عین ہے. میں نے یہ ملفوظ حکیم الامت کا اپنی آنکھوں سے پڑھا. حضرت تھانوی لکھسن جے ہمیں بولی یہ زمانہ دین پر قائم رہنے کے لیے, یہ فرمایا دین پر قائم رہنے کے لیے ہے نا, دین کو محفوظ رکھنے کے لیے اس زمانے میں اہل اللہ کے ساتھ تعلق رکھنا یہ فرض عین ہے. এই জমানা হজরত থানভী বলেন এই জমানা বদ্দিনই এত বেশি, ফেতনা এত বেশি, দিন থেকে বিচ্যুত করার আসবাব উপকরণ এত বেশি, এই জমানাতে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা দিন রক্ষার জন্য, দিনের উপর কায়েম থাকার জন্য, অবিচল থাকার জন্য ফরজ আইন, এই বলছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ. শুনতেছেন ভাইরা? হ্যাঁ, ইয়ে বাত হ্যায়. ইসিলিয়ে হজরত হিন্দুস্তান কে বহুত বড়ে আলেম বুজুর্গ গুজরে হ্যায় মৌলানা فضل الرحمن گنج مراد آباد رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ اگر جو ہے کوئی مجھے یہ تعین کے ساتھ پتہ چل جائے کہ میں آج تو شب قدر ہے یقیناً رات بھر میں ایک ہی دعا مانگوں گا کہ اللہ مجھے نیک صحبت مل جائے کسی اللہ والے کی صحبت مل جائے ہے نا. حضرت مولانا فضل الرحمن گنج مراد آبادی رحمۃ اللہ علیہ ভারতের অনেক বড় আলেম দিন বুজুর্গ তিনি বলতেন যে আমি যদি সুনিশ্চিত ভাবে জানতে পারি আজকে শবে কদর সারা রাত আমি একটা দোয়া করব, যে দোয়া হলো আল্লাহ কোন ওলির সঙ্গে আমার সাক্ষাৎ করাই দেন, তার সুবত সম্পর্ক আমাকে মিলিয়ে দেন. কারণ এই কারণে যে কোন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে দুনো জাহানের কামিয়াবি নসিব হয়ে যাবে. এই কথা সারা জাহানে পৌঁছানো দরকার. হ্যাঁ, আফসোস উলামায় দিন তো দিনের সব কথা বলেন মাশা আল্লাহ, কিন্তু এই কথাটা এমন বুনিয়াদি, এই একটা কথা জিন্দা হলে দিনের লক্ষ লক্ষ বিষয় জিন্দা হবে. এই বিষয়ের প্রতি মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করা চাই, ভাই কোনো খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করো. হ্যাঁ না, মুসলমান হোক ওলামায় দিন মাশা আল্লাহ দিন কি বাতে শোনাতে রেতে হ্যাঁ, ইসে নফা ভি হতা হ্যায় কৌন ইসকা ইনকার কর সকতা হ্যায়, লেকিন ইয়ে হ্যায় কি তমাম বাতো কি জো বুনিয়াদ হ্যায় ওয়ো ইয়ে হ্যায় কি কিসি আল্লাহওয়ালে সে کسی حقانی اللہ والے سے تعلق قائم کر لو. جو اہل حق میں سے ہیں ایسے کسی اللہ والے سے تعلق قائم کر لو, یہ پوری تمام دینی زندگی کی یہ بنیاد ہے. اگر یہ بات یہ دین کا یہ شعبہ یہ حصہ زندہ ہوگا تو دین کی لاکھوں چیزیں اس کی زندگی میں زندہ ہوں گی. اس کی طرف متوجہ کرنا زیادہ ضروری ہے. ہاں, ساتھ ساتھ یہ بھی بتایا جعلی پیروں سے بچنے কি তাকিদ বি কর দে, সাথে সাথে ভণ্ড পীরদের থেকে বাঁচার কথাও বলা চাই, যারা দুনিয়ার জন্য মানুষদেরকে নিজের কাছে ভিড়ায়, দুনিয়ার জন্য ভিড়ায়, ইনকে সোর্স অব ইনকাম বানায় পীরি মুড়ি দিকে, তাদের ব্যাপারেও সতর্ক করা চাই এবং সতর্ক থাকা চাই. যেখানে ইনকাম পীরি মুড়ি দিয়ে সোর্স অব ইনকাম, বুঝতে হবে এখানে দিন এটা দুনিয়া, এটাকে পীরি মুড়িদিকে ঢাল বানাইছে দুনিয়া কামাই করার জন্য, গরু ছাগল ভেড়া এবং মহিষ এবং পয়সা উপার্জনের একটা এটা সোর্স বানাইছে, আর আসলে আর কিছু না. যেখানে দিন থাকে তো সেখানে এইসব থাকে না. যেখানে গেলে দেখা যাবে যে আল্লাহ পাকের মহব্বত বয়ান হইতেছে, রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম মহব্বত বয়ান হইতেছে. যাহা জালি পীর হো کہ بکرے اور بھینس یہ سب پکڑنے کے لیے پیری مریدی کا سلسلہ رکھا, بکرے اور بھینس اور جال پھنسانے کے لیے جہاں انتظام ہو تو سمجھ لینا کہ سورس آف انکم ہے, تو پھر جو ہے وہاں سے بھاگنا چاہیے, ہے نا, وہاں سے دوری اختیار کرنا چاہیے. فوراً سمجھ جاؤ کہ یہ جو ہے یہ تو بھائی وہی ہے. بہت مزہ ہے, یہ تو وہی ہے میر صاحب کا, میر صاحب والی بات یاد آ گئی, یہ تو داغا باز ہے, دھوکے باز ہے نا, اور آدھی یہ حدیث پاک بہت عجیب ہے. وجبت محبت تعالیٰ فرماتے ہیں حدیث قدسی میں کہ جو بندے آپس میں ہماری خاطر محبت رکھتے ہیں ان کو محبت کرنا ہمارے لیے واجب ہو جاتا ہے. اب لوگ کہتے ہیں کہ بھائی کوئی ایک پیر جو ہے کہیں ہے اور مرید کہیں ہے, پیر ایک ملک میں شاید کسی ملک میں اور مرید اور کسی ملک میں, پھر کیسے نفع ہوگا؟ تو یہاں تو ایک ملک میں ہونے کا ذکر کی قید آئی نہیں, اس کی شرط آئی نہیں, بلکہ حق تعالیٰ نے یہ فرمایا کہ ہمارے لیے اگر قلوب میں محبت ہے چاہے پوری دنیا میں وہ کہیں بھی ہو تو ان دونوں سے محبت ہم پر واجب ہو جاتی ہے. حق تعالیٰ فرماتا ہے, بلکہ حدیث پاک میں تو اور صراحت کے ساتھ آیا کہ بھائی ایک آدمی محبت کرتا تھا تو مشرق میں تھا اور ایک مغرب میں تھا, ملاقات ہی نہ ہوئی دنیا میں, میدان قیامت میں اللہ پاک دونوں کو اکٹھے فرمائیں گے اور فرما دیں گے کہ یہ ہے وہ بندہ میرا کہ جس سے تو محبت کرتا تھا میرے لیے، اب دیکھ لے اس کو. وہاں تو اس سے تو بالکل واضح ہے کہ ایک ملک ہونا اور ایک قریب قریبی ہونا کچھ ضروری نہیں ہے. بولو بھائی، یہ حماقت کی باتیں ہیں، جہالت کی باتیں ہیں. شیطانی دھوکے ہر وساوس ہیں. شیطان مختلف طریقے سے لوگوں کو دھوکہ دیتا ہے، پھنساتا ہے اور ہلاکت میں ڈال دیتا ہے. ہاں، بعض لوگ ہوئے بھی ہیں ایسے، کیا ہمیں حجاب ہو گیا، کیا حجاب ہو گیا، حماقت کی باتیں ہیں سر، ہے نا، کہ دو ملک ہونے کی وجہ سے ہمیں حجاب محسوس ہوا ہے. یہ جہالت کی باتیں ہیں. مناسبت محسوس ہونے کے بعد پھر یہ دو ملک یا دو ضلع دو شہر کے بودھ کو، دوری کو سبب بتلانا کہ حجاب کے لیے، یہ شیطانی دھوکہ ہے. یقیناً بالکل شیطانی دھوکہ ہے، کیونکہ ترقی مناسبت جہاں ہوگی وہاں جو ترقی ہوگی، اور کہیں ایسی ترقی ہرگز نہیں ہو سکتی. حضرت حکیم الامت نے فرمایا کہ تا قیامت بھی اس سے تعلق رکھے گا کچھ فائدہ نہیں ہوگا، یعنی وصول اللہ کی دولت اس کا حاصل نہ ہوگی. جو ترقی روح کو اس کی ہو سکتی تھی وہ اسے حاصل نہ ہوگی، مناسبت کی جگہ میں تعلق نہ رکھنے کی وجہ سے. انہیں من کرے جو ہمارا دو دیشر مانوش، ہم ایک دیشے ہمارا شائق اور ایک دیشے، تو بھائی کیمنے فائدہ ہوگی؟ تو اللہ پاک جو حدیث قدسیتے بولچن جے تمہارے آپسے محبت تھکلی ہلو تو تمہارے دونوں پرتی محبت ہمارا واجب ہوئے جائے، واجب ہوئے جائے. ایک شہرے تھکا کونو ضروری نا، دو دیشے تھکلو. حضرت والا شاہ ہردوئی رحم اللہ انڈیا میں ہوتے تھے، پوری دنیا سے، دنیا کے مختلف ممالک سے لوگ ان سے تعلق رکھتے تھے. ہمارے شیخ رحم اللہ سے پوری دنیا سے لوگ تعلق رکھتے تھے. کیا ان لوگوں کو فیض نہیں پہنچا، ان کو فائدہ نہیں ہوا؟ بولو بھائی. مولانا شاہ ابرالخ صاحب رحمۃ اللہ علیہ چلین انڈیا تھے، شیخ ہمارے شیخ رحم اللہ چلین کراچی تھے. سارا پریتھوی تھی لوگ جن ببھن دیش تھی تر سنگے سمپرک رکھے، تر کی فائدہ ہے نہیں، تر اپکار ہے نہیں، تر زندگی بنے نہیں. بولو بھائی، یاد رکھو ان سب باتوں کو، تاکہ شیطان جو ہے سوار نہ ہو جائے، پیچھے سے سوار نہ ہو جائے گردن پر، ہے نا، گردن پر سوار ہو کے پاؤں ہلائے کہ تو میرا دوست ہے. لا حول ولا قوۃ الا بالله. بعض لوگ اس فساد میں پڑے بھی، بعض لوگ اس طرح سے ہلاکت میں پڑے بھی، ہے نا، گمراہی میں پھنسے. شیخ بنانا چاہیے اس پر پورا اعتماد ہونے کے بعد، جب اعتماد ہوا اور شیخ بنا لیا، اب پھر اطمینان رکھو، ہے نا، اب پھر اطمینان رکھو. چار حق مرشد کے رکھ، مرشد کے ہیں رکھ، عمر بھر تو ان کو یاد، اطلاع و اتباع و اعتقاد و انقیاد. اور ایک دھوکہ پورے جائے، شیطان دھوکہ پورے جائے جو بھائی شیخ انہیں دورے تو ہمار کی فائدہ ہوگی؟ ارے بھائی فائدہ ہوگی تو نشچے فائدہ ہوگی، جوگاجوگ رکھو. اب تو دنیا بالکل آسان ہے، رابطہ رکھو آپس میں، موبائل مادھیم جوگاجوگ رکھو، میسج دو، اتیادی کرو، فون کرو، پھر رابطہ رکھنا تو اب آسان ہو گیا ہے. آسان ہو گیا کہ نہیں؟ اللہ تعالیٰ آمدر کی توفیق دان. حکیم الامت تھانوی نور اللہ تعالیٰ مرکز، اور زمانہ تو آرو کٹھن چل، حاجی حاجی امداد اللہ مہاجر مکی رحمۃ اللہ علیہ تھکتین سے مکہ شریفے، اور انار سنگے سمپرک جارا رکھتین، ترا سب تھکتین بھارت مہادیشے، سے بھارت مہادیش تھی اخانے فائدہ ہل کمن. بولو بھائی، حضرت حضرت تھانوی گنگوئی تھکتین انڈیا تے، سمگر اپمہادیش تھی تر سنگے لوگ جن سمپرک رکھتے، تر فائدہ ہل کی؟ حاجی صاحب کے زمانے میں حاجی امداد اللہ صاحب رحم اللہ کا قیام تھا مکہ مکرمہ میں، اور بر صغیر سے ہندوستان کے مختلف اطراف سے لوگ تعلق رکھتے تھے، ان سب حضرات کو کیسے فائدہ پہنچا؟ حضرت تھانوی حضرت نانوتوی گنگوئی رہتے تھے ہندوستان میں، اور تمام دور دور اطراف ہندوستان سے لوگ تعلق رکھتے تھے ان حضرات سے، ان حضرات کو کیسے فائدہ ہوا؟ وہ سب حضرات صاحب نسبت کیسے ہوئے؟ معلوم ہوا مناسبت متحقق ہو جانے کے بعد، محقق ہو جانے کے بعد کہ فلاں عرصے میں میری پوری مناسبت ہے، پھر ادھر ادھر ہونا یہ شیطان کا یقیناً دھوکا ہے، یقین دھوکا ہے شیطان کا، شیطان نے اس کو جال میں پھنسا لیا ہے، حق سے اور دین سے اور قرب الہی سے دور کرنے کے لیے اس کو جال میں پھنسا دیا. یاد رکھو ان سب باتوں کا، پہنچاؤ دوستوں تک. توبہ کرنا فرض ہے ایسے شخص پر کہ جس نے ایسی باتوں کو حجاب کا سبب بنایا. کیا صحیح حجاب ہے؟ کچھ بھی نہیں. اگر اپنی حماقت ہے، غلطی ہے، اگر کوئی ظلم و دل میں محسوس ہوئی، توبہ کرنا چاہیے، اللہ تعالیٰ سے معافی مانگنا چاہیے، پھر حجاب ختم ہو جائے گا. یہ ہمارے حضرت والا رحمتہ اللہ علیہ کے وصال کے بعد، انتقال کے بعد ایسا ہو رہا ہے کہ بعض لوگ فلاں جگہ میں جا کے تعلق کرتے ہیں، پھر وہاں سے ہٹ کے دوسری جگہ میں، پھر تیسری جگہ میں، پھر چوتھی جگہ میں تعلق کرتے ہی رہتے ہیں، اور کہتے ہیں کہ یہاں حجاب محسوس ہوا، وہاں حجاب محسوس ہوا، وہاں حجاب محسوس ہوا، وہاں حجاب محسوس ہوا، ہر جگہ میں ان کو حجاب محسوس ہوتا ہے. ہاں واقعتاً ایسا ہوا کہ جلد بازی میں کہیں تعلق کر لیا، بعد میں دیکھا کہ مجھے مناسبت تو ہے نہیں. تو جہاں مناسبت ہے وہاں پھر تعلق کر سکتے ہیں، بلکہ وہاں تعلق جس جگہ میں مناسبت نہیں ہے وہاں سے تعلق ترک کرنا واجب ہے. یہ واجب یعنی واجب سلوک ہے، یہ واجب واجب سلوک واجب طریقت ہے، ورنہ اس کو فائدہ نہ ہوگا، ترقی نہ ہوگا. جس سنگے منر میل ہوئے تر سنگے یہ لائن سمپرک کرنا چاہیے. من تھی جار پرتی محبت لگے، جا کے بھالو لگے، جار اٹھا بسا کتا بارتا چال چرن آچار آچرن ہاسی کانڈا سبٹا بھالو لگے، تاکہ تر پرتی پورن آستھا اور بشاس ہے، تخن تر سنگے سمپرک کرا چاہے سے جی شہر ہی ہوک نہ کن، جی دیشر ہی ہوک نہ کن، بس معاملہ ختم. اور جدی آگے تھے ایک جگہ پھنسے گیس جانے آسلے بھول ٹھکانا جانے دین نہیں، اتبا سے শহীদ দিন থাকলো আমার সেখানে মন টানে না, আমার ভালো লাগে না, তাহলে সেখানে সম্পর্ক না রাখা চাই. যেখানে গেলে শহীদ দিন পাওয়া যায় এবং যেখানে গেলে নিজের দিল লাগে, মন লাগে, ভালো লাগে, সেখানে সম্পর্ক করা চাই, তখন এই লোকের উপকার হবে, দোনো জাহানের কামিয়াবি নসিব হবে. محمد احمد آپ سامنے آ جاؤ، یہاں جگہ ہو جائے گی، اور یہ احسان بھی آ جاؤ ادھر، یہاں ایکانے جگہ بناؤ بھائی، تمہارا جرا جرا آگے بسو، ترا پھاکا جگہ نہ رکھو، آپ درجا پنت بسے گیس، لہٰذا یہ دیکھیے تمہارا جگہ تھوڑا تھوڑا بناؤ، جدید بناتے پارو، بسکر کشٹ دیو نا، ہے نا، بسک اور اسوستھ اور بھاری لوک در کشٹ دیو نا، تمہیں آسو کی جن سامنے، تمہار تو ایک جن تین جن جگہ تم دخل کر، پورے آسو پھر سامنے جوان مانس بسے جاؤ. لا الہ الا اللہ مناسبت کی جگہ میں تعلق کرنا چاہیے، اس کے بعد اطمینان رکھو آگے چلو، بس جو چار حق مرشد کے ہیں رکھ عمر بھر تو ان کو یاد، اطلاع و اتباع و اعتقاد و انقیاد. یہ مرشد سے مراد مرشد وہ مرشد کے دین سے مناسبت ہو. اب اس کے بعد تمہارا کام ہے کہ حالات ان کو بتاتے چلو، ہے نا، اچھے برے سب حالات ان کو بتاؤ حسب ضرورت، جس میں ضرورت نہ پیش آئے اس کو بتلانے کی ضرورت نہیں ہے، جہاں ضرورت پیش آئے تو اس کو بتلاؤ. خاص حالات ہوتے ہیں، اچھے اچھے حالات بھی گزرتے ہیں سالک پر، ان کو شاید کو بتلانا چاہیے، میں نے ہم نے ایسا خواب دیکھا، یا کہ کوئی خاص حالت گزری کہ ماشاء اللہ ذکر میں ایسے حالات پیش آئے، نماز میں ایسے حالات پیش آئے، شیخ سے بتائے، تاکہ ایسا نہ ہو کہ وہ غرور میں مبتلا ہو جائے، ہے نا، کب میں مبتلا ہو جائے، عجب میں مبتلا ہو جائے، تو شیخ ایسا مشورہ دیں گے اس سے وہ بچ جائے گا. اور ایسا نہ ہو کہ جو چیز اصل مقصود نہیں ہے مقصود بالذات سے ہٹ کر وہ غیر مقصود کو مقصود بنا لے. حالات اچھے ہیں, ممدود محمود ہیں, لیکن وہ مقصود نہیں ہے. تو غیر مقصود کو مقصود بنا کے وہ ہلاک ہو جائے گا. اس کے اچھے حالات بھی شیخ کو بتلانا چاہیے اور برے حالات تو بتلانا ہی چاہیے. بتلانے کا مطلب اگر ایسا ہوا کہ خود سے اس کی اصلاح نہیں ہو رہی ہے, بار بار کوشش کے باوجود پھر اطلاع کریں. شیخ منانور پورے شیخ کسی نظر بھالو مند جانان ہو چاہیے. آپ جزور رحمۃ اللہ علیہ حکیم المتر خلیفہ ہوئے گیسن, سدر شاہ حضور حکیم المتر سنگے پورانا سمپرک, তারপরও সারা জীবন এসলাই চিঠি লিখতে থাকছেন. হাফেজ হুজুরের চিঠি এরকম বিশাল দফতর. এগুলো মাওলানা হুজুরের ছেলে হাফেজ হুজুরের ছেলে মাওলানা হামিদুল্লাহ সাহেব আমাকে দেখাইছিলেন হুজুরের ইন্তেকালের পর. অনেক চিঠি লিখতে থাকছেন সবসময়, ভালো মন্দ কম বেশ কিছু লিখতে থাকছেন. তো নিজের ভালো মন্দ অবস্থা জানানো চাই. মন্দ অবস্থা যেগুলো প্রথম নিজের মন্দ বিষয়গুলোর ব্যাপারে নিজে উদ্যোগ নেওয়া চাই যে আমি ভালো হওয়ার চেষ্টা করব. আমি মিথ্যা বলি, আমি বলবো না এখন, আমি কুদৃষ্টি, আমি কুদৃষ্টি করবো না এখন, আমি বউর লোকে ঝগড়া করি আমি করবো না এখন, আমি ছেলেদের উপরে মেয়েদের উপরে জুলুম করি আমি করবো না এখন, প্রতিবেশীর সঙ্গে আমার খারাপ ব্যবহার এখন আর করবো না খারাপ ব্যবহার. তো প্রথম নিজে উদ্যোগ নেওয়া যায়, চেষ্টা করা চাই. এরপরেও যদি দেখা যায় বারবার চেষ্টার পরে আমি ব্যর্থ হচ্ছি, তখন সাহেবকে জানানো চাই যে আমার এই ত্রুটি, এই বিষয়টা আমি নিজে পারতেছি না নিজে ঠিক করতে. শায়েখ তখন তাকে পরামর্শ দিবেন, যে এই পরামর্শের দ্বারা তার উপকার হবে ইনশাআল্লাহ. এবং নিজের ভালো ভালো বিষয়গুলো শায়েখকে জানাইতে থাকা চাই. এর অর্থই না যে আমি সবকিছু জানাইতে থাকবো ভালো বিষয়, যে বিষয়গুলো এরকম দরকারি, দরকার পরে জানানোর, যে আমি নিজে এটা বিষয়টা পরিষ্কার বুঝতেছি না, তখন শায়েখকে জানানো চাই. যেমন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, হঠাৎ এমন এক স্বপ্ন দেখছে যেটা তার বুঝে আসে না, সাহেবকে জানাই দিল যে আমি দেখি যে কাবা শরীফের সামনে বিরাট এক দরিয়া ওটার মধ্যে আমি গোসল করতেছি. এটা কি এখন তো নিজে বুঝেও আসে না আর খালি পেরেশানি হয়। এই জিনিস সাহেবকে জানায়, সাহেবের থেকে পরামর্শ নেওয়া, বাস হয়ে গেল মহাবলা. এইভাবে জিকিরের মধ্যে নূর দেখতেছে, জিকিরের ভিতরে দেখতেছে যে নূর দেখতেছে, চোখ বন্ধ করে জিকির করতেছে অথবা চোখ খোলা, হঠাৎ দেখে যে শায়েখ আমার সামনে, ডান দিকে তাকালে দেখে শায়েখ ডান দিকে, বাম দিকে তাকালে দেখে শায়েখ বাম দিকে. আরে এটা ব্যাপার কি, শায়েখ তো তার নিজের বাড়িতে বা শহরে বা দেশে, এখানে দেখলাম কি কারণে, এটা শায়েখকে জানাইলো, শায়েখ এটার একটা জবাব দিলেন. তো তখন ইতমিনান হয়ে গেল. এসা না হয় যে শায়েখকে আবার খোদা মনে করতে শুরু করে না, হ্যাঁ না, এইরকম বিভিন্ন অবস্থা সামনে আসে. অন্ধকার কামরাতে জিকির করতেছে আর দেখতেছে যে ভাই কি মামলা, আমার অন্ধকার কামরার সব জিনিসপত্র কোন তাকে কি আছে, গ্লাস, সুটকেস, কলম, তোয়ালে, সব আমি নিজে জিকিরের মধ্যে এত আলো যে সেটাতে আমি অন্ধকার কামরার সব জিনিস দিব্যি দেখতেছি, ব্যাপার কি. তো শায়েখকে জানাইলো, শায়েখ তাকে বুঝাইয়া দিবেন যাতে যে বিষয়টা মূল লক্ষ্য না সেটার পিছনে সে পড়ে না যায়, মনে করলো এটাই সব, ওটা তো কিচ্ছু না, ওটা তো একটা সাময়িক জিনিস. এক লোক মক্কাতে আসতেছে, কাবাতে আসতেছে, এখন রাস্তার ভিতরে দেখলো এখানে সুন্দর ফুলবাগান, জীবনে দেখে না এরকম ফুলবাগান, তাহলে এখানে না আমি এইটাই দেখি, তো কাবা যাওয়া হবে, ফুলবাগান দেখতে থাকবে. এক লোক হজে যাবে, মধ্যখানে হজে যাওয়ার মাঝখানে কোন কারণে হঠাৎ করে এরোপ্লেনের কোন সমস্যা হয়েছে, এরোপ্লেন কাশ্মীরে নামছে, কাশ্মীরে দেখে যে আরে ভূস্বর্গ, এটা তো এমন সুন্দর তার পৃথিবীতে দেখিনি, তাহলে ওখানেই থাকি আমি বেড়াই, তাহলে কি হজে যাওয়া হবে, কাবা দেখা হবে. এজন্য যে নিজের ভালো অবস্থাগুলো সেগুলো সাহেবকে এজন্য বলা চাই যাতে একটা ছোট বিষয়কে বিশাল বড় না বুঝে বুঝি, যার কারণে আমি আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত হয়ে যাই, আসেন লক্ষ্য থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য সেগুলো সাহেবকে বলে বলে সেটার ব্যাপারে পরামর্শ নেওয়া চাই. ইহা ইত্তেলা, উসকি মিসাল দি থি, গ্যার মকসুদ ক্যা হ্যা কি মসলান কি এক আদমি হজ কো যা রাহা হ্যা, রাস্তে মে এক বেহতরিন গুলস্তান উসকো গুলস্তা উসকো নজর আয়া, হ্যা না, اتنا کہ عجیب و غریب کی زندگی میں کہیں نہ دیکھا نہ سنا. اب اس نے کہا کہ پھر ٹھہرو یہیں, پھر وہ کعبہ کیسے پہنچیں گے؟ کعبہ جاتے ہوئے گلستان میں جو ہے وہ اگر پھنس گیا, گلستان میں پھنس گیا, اور اس طریقے سے جہاز کو کوئی پریشانی ہوئی وہ کشمیر میں اتر گیا, ہے نا, وہیں اترا. اب دیکھا کہ یہ دنیا کی جنت ہے, اب تو چلو پھر یہیں ٹھہرے, اب پھر کعبہ کیسے پہنچے گا؟ تو غیر مقصود کو وہ مقصود بنا رہا ہے. اس لیے جو حالات اچھے بھی ہوں شے کو بتلانا چاہیے تاکہ غیر مقصود کو مقصود بنا کر وہ ہلاک نہ ہو جائے. ہلو اطلاع, شیخ کے جانائیتے تھکا تر پر ہلو اتباع, شیخ کے جانانے پر شیخ جو پرامرش دیبین سیٹار اوپر چلا چاہیے. اطلاع کرنے کے بعد شیخ جیسا مشورہ دے اس کی اتباع کرے. پھر اعتقاد, پھر انقیاد. اعتقاد کیا ہے؟ کہ یہ اعتماد رکھنا چاہیے کہ شیخ نے جو کچھ مشورات مجھے دیے ہیں, جو راستے بتائے, یقیناً اس میں فائدے ہیں. شیخ کے جانے پر شیخ جی پرامرش دیبین انتر تھے کہ بشاس کرا چاہیے, ایر مدی کلان, ایر مدی ہمار کامیاب, ایر مدی کلان, ایر مدی کامیاب, ایٹا منے کرا چاہیے. کینو ایٹا کینو منے کرتے ہبے؟ جے ای کارنے جے যে শায়েক যেটা পরামর্শ দেন, শায়েক নিজের থেকেই এগুলো বলেন না, বরং কামেল শায়েক যিনি হন আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এলকা হয়, এলহাম হয়, আল্লাহ পাক তার অন্তরে ঢালেন, সেটা তিনি পরামর্শ দেন, হ্যাঁ না? বুজুর্গ নে বতলায়া কে শায়েক যে মশওয়ারাত দিতে হ্যাঁ, দরাসল শায়েক কে কামেল যে হতে হ্যাঁ تو وہ مریدین کے حالات سننے کے بعد, پڑھنے کے بعد ان کے قلب میں القاء ہوتا ہے کہ یوں لکھو, یوں بولو, یوں بتاؤ, اسی لیے اس میں فائدہ ہوتا ہے, ہے نا, اسی لیے اس میں فائدہ ہوتا ہے. کی جانب اللہ. اور انقیاد کیا ہے؟ کہ کل میت کیا دل غسال رہو شیخ کے ہاتھ میں, انقیاد, اس طرح مانو ان کو, اس طرح مٹاؤ اپنے آپ کو, اس طرح مٹ جاؤ میت فی عدل غسال. مردہ کے دھوار سمے مردہ غسل داتر ہاتھے جے رکم ایک دم کمپلیٹلی نشت ہو تھے, شائقر ہاتھے رکم نشت ہوئے تھا گھر, پھر فائدہ ہی فائدہ ہوگا, ترقی ترقی ہوگی, انتی انتی نجے کے ایبا بھی مٹانو چاہیے. شائقر ہاتھے رکم مکمل بھابی نجے کے نشت کرا چاہیے. এই চার শর্ত যে পুরা করবে সেই মুরিদ অনেক উঁচু, অনেক ঊর্ধ্বে চলে যাবে ইনশাআল্লাহ. ইয়ে চার শর্তে জিস মুরিদ নে পুরি কি, ও উসকা উরুজ জবরদস্ত উরুজ হোগা ইনশাআল্লাহ. উরুজ কামিলিন হোগা, উরুজ সিদ্দিকিন হোগা, উরুজ আকাবির আউলিয়া হোগা, উসকো নসীব হোগা ইনশাআল্লাহ. বড় বড় আউলিয়াদের মতো উঠতে উঠবে সে, সিদ্দিকিনের মতো উঠতে উঠবে সে ইনশাআল্লাহ. এবং হযরত হাকিম উলুমুর থানভী নাওয়ারুল্লাহ আমার কথা লিখছেন যে শায়েখকে যত খুশি রাখবে তার তারাকি তত বেশি হবে, শায়েখকে যদি জিতনা খুশ রাখেগা উতনি হি উসকি তারাকি বাতিনি হোগি, নিজের শায়েখকে যত সন্তুষ্ট রাখবে যে তত বেশি তার উন্নতি অগ্রগতি হবে. সেই সন্তুষ্টি রাখার পদ্ধতি হাকিমুল মত বাতলাইছেন কজদুস সাবিলের মধ্যে, কে শায়েখের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে, শায়েখ সে আচ্ছি আচ্ছি বাতে করে, আচ্ছি আচ্ছি বাতে শুনা কর উনকো খুশ কর দে, বার বার উনসে মুলাকাত করে কি ও খুশ হো যায়, বার বার মুলাকাত করে, বার বার হাজির হো যায়, ক্যুঁ কেসে আয়ে হো, হযরত এক নজর আপকো দেখনে কে লিয়ে. শায়েখকে খুশি করার বিভিন্ন পদ্ধতি হাকিম উল মত বাতলাইছেন কজদুস সাবিল, যে শায়েখকে এমন সুন্দর সুন্দর কথা শুনো, এমন একটা কথা শুনো যে কথাটা শুনলে শায়েখ খুশি হয়ে যাবেন, এবং বারবার সাক্ষাৎ করো শায়েখের সঙ্গে. আরে কি জন্য আসছো? হজুর যে আপনাকে এক নজর দেখতে আমার খুব ইচ্ছা করছিল, দিলটা বেচাইনা ছিল, সেটু দেখতে আসছি. যদি শায়েখের মহব্বতের নজর পড়ে যায় তোমার উপরে, এতে তুমি কামিয়াব হয়ে যাবে. হাকিম উল মত নাওয়ারুল্লাহ তাআলা আমার কথাও ফরমাতে হ্যাঁ, کہ جس نے کسی اللہ والے کے دل میں جگہ بنا لی اس کا تو کام بن گیا. انہوں اللہ والا ان تو نجر جگہ بنایا نہیں ستار تو کاز ہوئے گا
سے
تو کامیاب ہوئے گا ہے نا کاز کامیاب ہوئے گا سے کہنا جے حضرت ملا علی قاری رحمت اللہ علیہ بولین مرقات شرح مشکات کتاب ہے اللہ پاک اولیاء کاملین انتر اوپر سربدا نظر رکھیں جا اللہ رولی کاکے چان کی چان کن دیگے تار نظر جدیگے اللہ رولی نظر اللہ پاکر خاص رحمت نظر شدیگے ہوئے جائے تو اللہ پاک جکن دیکھیں جا ہمار کنو خاص اولیر انتر اوک بندر دیگے اکرسٹو تاکہ محبت نظر دیکھے اللہ پاکو تاکہ محبت نظر دیکھے یہ بندر کامیابی راستہ کھلے جائے مرکات شرح مشکات کتاب یہ مضمون ہے علی عین الحق کنی حدیث شرار مدے علی عین الحق جو تشریح ہے اس میں اس کتاب میں ملا علی قاری رحمۃ اللہ علیہ نے لکھا ہے کہ اللہ تعالیٰ کی نظر رہتی ہے اولیاء اللہ کے قلوب پر کہ اس میں کیا ہے کیا تمنا ہے کیا ان کی مرادیں ہیں کس کی طرف ان کی محبت ہے ان کے دل کا رخ ہے توجہ ہے جدھر ان کے قلوب قلوب اولیاء قلوب عشاق حق کی توجہ ہوتی ہے اللہ تعالیٰ کی رحمت خاص سے اس طرف متوجہ ہو جاتا ہے اس طریقے سے اس بندے کے دونوں جہان کامیاب ہو جاتے ہیں دنیا بھی کامیاب پھر آخرت بھی کامیاب دنیا بھی آباد آخرت بھی آباد اور اس طرح سے اس کی اصلاح کا راستہ آسان ہو جاتا ہے اللہ پاک خاص رحمت ہوئی اللہ رولیر برکتے تر دیگے آکرشت ہوا کرنے تر زندگی شدھ ہوا کامیاب ہوا سہج ہوئے جائے نیک عمل کرار راستہ تر جن سہج ہوئے جائے شاید کے سنتوشت کرار جی راستہ حکیم المت بات پیسے تر مدد ایکٹا ہلو شاید کے سندر سندر کتھا بول کتھا دیا خوشخوشی کرے دا پاگلر مت بولتے نہ تھا ایمن کنو کتھا بولا جیتا سنلے شاید خوشی ہوئے جائے ہے نا شاہکر سنگے ساکھات کرا چیٹھی لکھا مکاتبات شاہک سے مکاتبات ایکن تو مانوش میسج لکھے لمبا لمبا میسج لکھ لے کشٹ ہوئے لمبا چیٹھی لکھ لے کشٹ ہوئے چھوٹو میسج لکھو کوئیک لائنے جاتے دو تین لائنے بھی تو لکھے دو جاتے شاہک پوریا خوشی تے باگ باگ ہوئے جان ایسا کتھا لکھو میسج کی جو ان کو خوش کر دے یہ ہے چیٹھی پتر مادھو میں আর একটা লিখছেন হযরত হাকিমুল মুতানবি মাঝে মাঝে সাহেবকে হাদিয়া দাও কারণ কেউ যদি কাউকে গিফট করে তো তার প্রতি মহব্বত জাগি একজনে এক নেতার কাছে কোথায় গেল নেতারা একজনে হঠাৎ করে নেতার বাড়িতে একটা বিশাল বড় রুই মাছ নিয়ে আসছে হ্যাঁ না বিশাল বড় রুই মাছ বা পদ্মার 18 কেজি ওজনের পাঙ্গাস নিয়ে আসছে কিরে এটা তুই কি কই পাইলি এত এত বড় পাঙ্গাস তো দেখা যায় না সাধারণত 7-8 কেজি হয় না হলে 10-12 কেজি হইলো তুই 18 কেজি কোথেকে আনলি বলে আমি পাইছিলাম আজকে পদ্মায় তাজা একদম এত ভালো লাগছে পরে আমার মনে হইলো এটা ভাইজানের জন্য নিয়ে যাই তো তার প্রতি অটোমেটিকলি মহব্বত জাগবে ফ্যামিলি সহ সবার প্রতি সবার তার প্রতি মহব্বত জাগবে তো এই জন্য আল্লাহওয়ালাদের সামনে যখন মানুষ হাদিয়া পেশ করে বারবার হাদিয়া পেশ করে তখন তার প্রতি তার মহব্বত জাগে তো হো এই লোক বারবার হাদিয়া দেবে কেন নিশ্চয়ই আমাকে মহব্বত করে তো ওই হাদিয়া কয় পয়সার মাল আরে 5 লাখ টাকা হোক 10 লাখ টাকা বা 10 কোটি টাকাই হোক না কেন কিন্তু সেটা দিয়ে সে এক আল্লাহওয়ালার দিলকে খরিদ করে নিয়ে গেল আর আল্লাহওয়ালার দিলকে জয় করার মানে আল্লাহ পাকের রহমতকে জয় করা দূর জাহানের কামিয়াবিকে জয় করা তো মামুলি জিনিস সেই দৃষ্টিভঙ্গিতে হাদিয়া তো কোন বড় জিনিস না ছোট জিনিস কথা বুঝলেন এক বিষয় লিখছে হাকিম মোহাম্মদ থানবী যে শেখকে বারবার বারবার হাদিয়া পেশ করতে থাকে অনেকে হাদিয়া পেশ করে অপেক্ষায় থাকে যে 25 বছর পুরা হোক 25 বছর পূর্তি উপলক্ষে হাদিয়া পেশ করবো এনে অথবা শতবার্ষিকী উদযাপনের সময় হাদিয়া পেশ করবো 50 সালা পূর্তি বাদ লোক হাদিয়া পেশ করকে চুপচাপ রেতে হ্যাঁ کہ پھر 50 সালা یا 100 সালা میں پھر کریں گے হাদিয়া পেশ এতে কি মহব্বত পয়দা হবে আমার শেখ রহমতুল্লাহ আলাই সে করাচিতে হজরতের মুরিদদেরকে এমন ভাবে তৈরি করছেন যে এরা দিন রাত মানে হজরতকে হাদিয়া দিতেই থাকতো দিতেই থাকতো দিতেই থাকতো اس ہفتہ شادیہ پھر دیتی اس ہفتے ہادیا پھر تیتی اس ہفتے ہادیا 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 کل ہی دیتے تھا تی ماہ سے ہادیا تو سی ماہ سے ہادیا یہ پرپس سے ہادیا وہی پرپس سے ہادیا اجی ادھر کے حضرت والا رحمت اللہ علیہ بنائیں ہادیا ہادیا ایک ہی چرتر یہ ادھر حضرت والار پر جرا ہم کے سائک بنائے اکانے تو ادھر ابستا ہل یہ حضرت والا کے جی بھابے ہادیا دیت مکہ شریف آسلے اکانے ہادیا আবার মসজিদুল হারামে গেলে ওখানে আলাদা হাদিয়া, মক্কা শরীফ আসছে মোহাম্মদের জোশ হাদিয়া দিত, মসজিদুল হারামে এক টাকা পড়লে এক লাখ টাকা, এক টাকা দিলে এক লাখ টাকা, ওরা ওখানে হজরতওয়ালাকে মসজিদুল হারামের ভিতরে হাদিয়া দিত। আবার সে ওখান থেকে মদিনা শরীফ আসলে আবার এখানে হাদিয়া। ফিরোজ মেমন সাহেব তো নিজের দেশেই রয়েছেন, আসতে পারেন নাই, কিন্তু আমি করাচিতে আসলে ওনার প্রতিনিধি আমাকে হাদিয়া দিয়ে দিছে যে ফিরোজ সাহেব আপনাকে হাদিয়া দিচ্ছেন। আচ্ছা চলো ভাই হাদিয়া পাইলাম। তো ফের জনাব মদিনা শরীফ আসছি, ওনার আরেক প্রতিনিধি আসছেন এখানে, কি ব্যাপার যে ফির সাহেব হাদিয়া পড়াইছেন এটা মদিনা শরীফের জন্য? যাদের বুঝ পয়দা হয়, আল্লাহর মহব্বতের ব্যথা পয়দা হয়, তাদের জীবনের রং পরিবর্তন হয়ে যায়, তাদের বুঝ পরিবর্তন হয়ে যায় যে ভাই আমার কপাল খুলতেছে। বলো ভাই, এক কুত্তাকেও আল্লাহ পাক পালেন, এক শিয়াল বিড়ালকে জঙ্গলের পশুকে আল্লাহ পালেন, তো এক আল্লাহ বলে কি আল্লাহ পালবেন না? নিশ্চয় আল্লাহ পালবেন, কিন্তু যে হাদিয়া দিবে তার কপাল খুলবে। যদি কেউ মনে করে যে শায়েখ ঠেকছে এই জন্য তারে হাদিয়া দিই, এটা বোকামি, এটা ভুল, এসা মনে করা চাই না, হ্যাঁ না, যে রাস্তার ফকিরকেও আল্লাহ পালেন, তো এক আল্লাহ বলে কি আল্লাহ পাক পালবেন না? তাকে শায়েখকে হাদিয়া দিয়া কোটি কোটি টাকা হাদিয়া দেওয়ার পর মনে করা চাই যে, যেমন করাচি সাথীরা বলতে থাকে, ফিরোজ মেমন আমাকে আমি মেসেজ দিছি ফোনে বলছি যে আপনার হাদিয়া আলহামদুলিল্লাহ আমার হাতে পৌঁছে গেছে, উনি উত্তরে বলেন যে হজরত এটা আপনার অনুগ্রহ, আপনার মেহরবানি যে আপনি দয়া করে কবুল করছেন, আপনি কবুল না করলে এটার এক পয়সার মূল্য হইত না। শেখ কবুল করলে হাদিয়া, সেটাকে মনে করা চাই যে আমার হাদিয়া, আমার ৫০ লক্ষ টাকা হাদিয়ার চেয়ে ওনার কবুলের মর্তবা বেশি, ওনার কবুলের দাম বেশি, ওনার গ্রহণ করার দাম বেশি, কারণ এক আল্লাহওয়ালা যে হাতে গ্রহণ করলেন সে হাতে আল্লাহ পাক গ্রহণ করছেন, সেটা আল্লাহওয়ালার হাতের মধ্যে আল্লাহর হাত আছে, কারণ ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন হে রসুল যারা আপনার হাতে বায়াত হইতেছেন তো আপনার হাতের উপর আমি আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনি হাত রাখছেন ওদের হাতের উপর আমারও হাত রাখা আছে, আপনি দেখতেছেন আপনার হাত আমারও হাত আছে সেখানে, তো কোন আল্লাহ ওয়ালা যেখানে হাত রাখে সেখানে আল্লাহ পাকের হাত থাকে, আল্লাহ ওয়ালার হাত আল্লাহ পাকের হাতের নাই, আল্লাহ পাকের হাতের প্রতিনিধি নিঃসন্দেহে, কথা বুঝতেছে ভাইয়েরা? এজন্য নূরুল আনোয়ার কিতাবের মধ্যে লিখছেন যে যখন কেউ দান যাকাত সৎকা এগুলো কোন দান পেশ করে আল্লাহ পাকের জন্য, প্রথম আল্লাহ কবুল করেন, ফের আল্লাহর বন্দার হাতে যায় সেটা, প্রথম কবুল করেন আল্লাহ তাআলা, ফের দ্বিতীয় হাত বন্দার হয়, অনেক বড় বিষয়, যেতে প্রমাণিত হলো সে আল্লাহ, সে আল্লাহওয়ালার হাত আল্লাহর হাতের প্রতিনিধি। কারো যদি লাখ মন চায় যে আমি আল্লাহর ডাইরেক্ট হাতে দিব, দাও কেমনে দিবা? হ্যাঁ, হাদিস শরীফে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে বান্দা আমার ক্ষুধা, আমার পিপাসা লাগছিল, আমার পানি খাওয়ালে না, বান্দা বলবে যে আল্লাহ আপনার তো কোনো পিপাসা লাগতেই পারে না, বলে হ্যাঁ আমার এক বান্দার পিপাসা লাগছে, ওরে পানি খাওয়াই দিলে আমাকে পানি খাওয়াই দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন যে আমার ক্ষুধা লাগছে, আমার খাইতে দিলা না, তো বান্দা বলবে যে আল্লাহ আপনার তো ক্ষুধা লাগে না, হ্যাঁ আপনার ভুখ লাগে না, বলে না আমার এক বান্দার ক্ষুধা লাগছে, ওরে খাইতে দিল, ওখানে আমি আল্লাহকে পাই যেতাম, আল্লাহ পাক বলবেন যে আমার কাপড় ছিল না, আমার কাপড় দিল না, আপনার তো কোনো কাপড় দরকার হয় না, আপনি এসব থেকে পাক উড়দে, তো আল্লাহ পাক বলবেন যে আমার এক বন্দার কাপড়ের দরকার ছিল, ওরে কাপড় দিলে আমি আল্লাহকে কাপড় দেওয়া হইতো, ওখানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। এই হাদিস থেকে প্রমাণিত হয় কোন আল্লাহ পাকের বান্দাকে দেওয়া আল্লাহর মহব্বত সেটা আল্লাহকে দেওয়া হয়। এখন তো বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেছে। এবং এর একবার একবার ঢাকাতে আমার শেখ রহমতুল্লাহ আলী, আমার শেখ রহমুল্লাহ অনেক বড় ধনী ছিলেন, আমার শেখের করাচিতে বিশাল বড় ব্যবসা বাণিজ্য ছিল, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন তার ইনকাম হইতে থাকতো মাশাআল্লাহ, বিশাল বড় কুতুবখানা সব সময় বেচা কিনা লক্ষ লক্ষ টাকা বেচা কিনা হচ্ছে, বিশাল বড় দাওয়াখানা বেচা কিনা হচ্ছে, বিশাল বড় খুশবুর দোকান বেচা কিনা ওইটি থাকতেছে লক্ষ লক্ষ টাকা। আর সে কয়েকটা কতগুলো গাড়ি হজরতের, দামি দামি গাড়ি, কথা বুঝুন নেই। কিন্তু হজরতের তো কোন পয়সা ইনকামের দরকার ছিল না। কিন্তু ঢাকাতে গেলেন একবার হজরত ধলেশ্বরী নদীর পারে সকালবেলা হাঁটতে গেলেন, আমি হজরতের সঙ্গে সঙ্গে থাকতাম, হজরত অনেক বেশি আমাকে স্নেহ করতেন, হাঁটতেন তো আমার কাঁধে হাত রেখে ভর দিয়ে ফের হাঁটতেন, সবসময় আমার কাঁধে ভর দিয়ে দিয়ে তিনি হাঁটতেন। তা আমাকে বললেন চুপচাপ যে আব্দুল মতিন তোমাদের এই দেশে তো মানুষ হাদিয়া দিতে জানে না, শায়েককে হাদিয়া দেওয়া শিখে না, এরা কি করা যায়। তা আমি বললাম যে হজরত জি এটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। হজরত বললেন যে এরা যে হাদিয়া দিতে পারে কিন্তু জিনিসটা এরা বুঝে না, এদের এই বুঝ নাই শিক্ষা নাই, আর এই কারণে এরা পিছনে থাকতেছে। এই যে আল্লাহ পাক দেখতেন যে আমার আমার বান্দা আমার মহব্বতে আমার বান্দাকে মহব্বত করে, এক শায়েককে আল্লাহওয়ালাকে মহব্বত করে, তার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ দেখতেন তো আল্লাহ পাকের নিকট তারা কি হইত, উন্নতি হইত, অগ্রগতি হইত। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিয়ে স্বর্ণ মুদ্রা দিছেন, তো রসুল্লাহ সাল্লাম খুশির চুটে এই ডান হাতে নিয়ে বাম হাতের উপরে এরকম স্বর্ণ মুদ্রাগুলো ফেলতেছিলেন, ঝনঝন ঝনঝন শব্দ হইতেছে, বাম হাতে উঁচু করে ডান হাতে ফেলতেছে আর ঝনঝন ঝনঝন শব্দ হইতেছে, বারবার এরকম করতেছেন, বারবার এরকম করতেছেন, বারবার এরকম করতেছেন। তিনি বস্তুত আল্লাহকে দেখাইতেছেন, জায় আল্লাহ এগুলো উসমান দিছেন আমাকে, উসমান দিছেন আমাকে, আল্লাহকে দেখায় নিজে খুশি প্রকাশ করতেছেন, আল্লাহর রহমতকে আকৃষ্ট করতেছেন। এরপরে তিনি বল রসুল্লাহ সাল্লাম বলুন আয় আল্লাহ তোমার উসমান যে আমাকে দিচ্ছেন, তোমার রসুল খুশি হয়ে গেছেন, তুমিও খুশি হয়েছো উসমান, এজন্য আমার শেখ রহমুল্লাহকে কেউ হাদিয়া দিলে হজরত গুনে গুনে দেখতেন, যে অনেকে আছে না এরকম করে দেয়, হজরত না হজরত ওইটা গুনে দেখতেন যে কত দিল, কারণ একজনের দিছে দশ টাকা, আরেকজনের দিতে দশ হাজার টাকা, আরেকজনের দিছে পাঁচ লাখ টাকা, ভাই না দেখলে তো তার প্রতি অতটুকু মহব্বত কেমনে পয়দা হবে, পোটলার মধ্যে আছে কি না কি দেখলামই না, যখন দেখবে যে এতগুলো হাদিয়া তখন তার প্রতি এরকম মহব্বতও জাগবে, কারণ প্রত্যেকের কোরবানি আর ত্যাগ হিসাবে তার প্রতি মহব্বত বাড়বে। সাউথ আফ্রিকা থেকে এক লোক আসছে মাওলানা রফিক তার নাম, ইদ্রিস লাসানি বা সাউথ আফ্রিকার বিশাল বড় ধনী, বিখ্যাত ধনী, তার মার্কেট ঘুরতে হলে সে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখতে হয় এত বড় ধনী। তো উনার ভাই মাওলানা রফিক সাহেব করাচিতে আমার শায়েককে অনেকগুলো ডলার হাদিয়া দিচ্ছেন একটা প্যাকেটের মধ্যে ভরে, খামের ভিতরে ভরে, হজরতওয়ালা অসুস্থ মানুষ শুয়েছিলেন তো খাম হাতে নিয়ে পরে আস্তে আস্তে ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে দেখতেছেন যে কতগুলো দিছে, হজরতওয়ালা দেখে একদম দু চোখ থেকে পানি পড়ে গেছে এবং বললেন রফিক তুমি এত মহব্বত করো, এতগুলো ডলার তুমি হাদিয়া দিছ, আল্লাহওয়ালার দিল এতটা প্রভাবিত হয়েছে, এতটা খুশি হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক তার প্রতি কি পরিমাণ খুশি হয়ে গেছে বলো ভাই। এবং এই করাচি থেকে যারা আসছে এরা সকলে এসাম মহব্বত কারণে বলা, এরা তো হাদিয়া দিছেই নিজের শায়েককে, ফের একবার আয়সা বলতেছে যে এটা আমার রফিক সাহেবের জন্য হাদিয়া, এটা মাওলানা খালেদ সাহেব আপনার খালেদ সাহেবের জন্য হাদিয়া, এটা মুফতি শহীদ সালামের জন্য হাদিয়া, কোথায় এরা বাংলাদেশ থেকে আসছে কিন্তু করাচিওয়ালারা তাদের খবর রাখে এবং খোঁজ রাখে বলো ভাই। বুঝ কাকে বলে, দিন যখন মানুষের মধ্যে পয়দা হয়, দিনের বুঝ যখন পয়দা হয় তো এসা হয় যে শায়েকের খাদেমদের প্রতিও তাদের নজর থাকে, এই লোকগুলো শায়েকের খেদমত করে তো তাদের প্রতি আমাদের খেয়াল রাখাছে, এসা মামলা বলো। এতে কি ওরা ক্ষতিগ্রস্ত হলো না বেশি লাভবান হলো, বুঝতেছো ভাই? মূল বিষয় মূল লক্ষ্য হলো যে শায়েকের দিলকে খুশি করে দেওয়া। হ্যাঁ, এর জন্য হাজার কোটি টাকা ব্যয় করা কোনো জরুরি না, যে এখলাসের সাথে যার যার সামর্থ্য অনুযায়ী সে যতটুকু খেদমত করে দিল খুশি হয়ে যায়। একজনে এক গ্লাস পানি দিয়ে খুশি করে দিল, পিপাসা লাগছে, হ্যাঁ না, একজনে ঔষধ কিনে দিয়ে খুশি করে দিল, একজনে একটা কুর্তা দিয়ে খুশি করে দিল, একটা টুপি বানায় নিয়ে আসছে, কি খুব পছন্দের টুপি পাইছে আপনার জন্য হাতিয়া নিয়ে আসছে, হাতরুমাল নিয়ে আসলো, খুশি হয়ে গেল শায়েক, কি কথা বুঝেন নাই। হাজু থানবী লিখছেন যে এক বুজুর্গের নিকট মালদার লোকেরা যাইতেছিল, তারা দামি দামি হাতিয়া নিয়ে যাইতেছিল, অনেক অনেক টাকা পয়সা নিয়ে যেতেছিল তাদের সামর্থ্য অনুযায়ী। আর এক মালদার 10,000 কোটি টাকার মালিক, সে 50 টাকা হাতিয়ে দিলে কি দিল খুশ হবে, যে তোর পোড়া কপাল তুই এটা তুই খাইছি, এটা আনছিলি কি জন্য? ওই বড় বড় মালদারদের হাদিয়ারিতে দেখা এক মুরিদ তাদের সঙ্গে যাইতেছিল, নিতান্তই গরিব মানুষ, বেচারার 10 টাকা দেওয়ার ক্ষমতা নেই, তো বেচারা বহুত তার মন খারাপ, যাহারে আমি কি করি। পরে সে দেখলো যে বিশাল বড় সরকারি বাগান, ওই বাগানের বিশাল বড় অরণ্য, ওর ভিতরে যে লাকড়ি শুকায় শুকায় পড়ে গেছে না, ওই লাকড়ি কতগুলি সে তুলছে, তুলে এটাকে আপনার গাঠি বানাইছে, পোটলা বানাইছে, বাইন্ডা, তারপরে সেইটা মাথায় করে সে নিয়ে গেছে ওই মালদারদের সঙ্গে। নিয়া তো ওরা যখন দামি দামি হাদিয়া পেশ করছে, তো একই সঙ্গে এই গরিব মানুষ, এই মিসকিন, সে নিজের এই লাকড়ির গাঠি এটা পেশ করছে। এটা কি বলে, আজও তো ওরা সবাই আনছে, আমি গরিব, আমার কিছু নাই, তো আমি পরে এগুলো আনছি। শায়েখ সে আল্লাহর উলি এত খুশি হয়েছেন, খাদেমদেরকে ডাকছেন, হে খাদেম করি গেলা আসছে, বলে যে দেখো এই লাকড়িগুলি আলাদা করে রাখা দেবে, হেফাজত করে এগুলো কোনোভাবে নষ্ট করবা না, খবরদার, কিন্তু একটা লাকড়ি যেন নষ্ট না হয়, আমার যখন মৃত্যু হবে তো তখন আমার জন্য গোসল দেওয়ার জন্য যে পানি গরম করবা, এই লাকড়ি দিয়ে তুমি গোসলের পানি গরম করবা। ও এত মহব্বতের সাথে আনছে, আমার অন্তর বলে যে এই এই লাকড়ির পানি দিয়ে যদি আমাকে গোসল দাও, এই উসিলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ইনশাআল্লাহ আমার রহমতের দুয়ার খুলে যাবে ওর এই মহব্বতের উসিলাতে। আসল হলো এই বিষয় যে অন্তর থেকে দেওয়া, অন্তর থেকে দেওয়া কত বড় কথা ভাই সুবহানাল্লাহ। এবং স্বয়ং আমার শেখ, রহমতুল্লাহ আলী বলছেন, আমার শেখ বিশ্বসেরা বলি শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলী সুবতে 17 বছর থাকছেন, 17 বছর একটা না থাকছেন, তিনি তো বিশ্বসেরা বলি ছিলেন, অনেক বড় বুজুর্গ, 12 বার রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামকে তিনি স্বপ্নে দেখছিলেন, এত নিকট থেকে দেখছেন যে রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের চক্ষু মুবারকের লাল লাল ডোরাগুলো স্পষ্ট দেখতে পাইছেন। সেই শাহ আব্দুল গনি ফুলপুরি নিকট সবাই হাদিয়া নিয়ে আসে, আমার শায়েখ বলেন আমি তো ওনার কাছেই পড়িয়ে থাকি, আমি দেশেও যাই না, তা আমি কোথেকে হাদিয়া দিব। পরে বলেন যে আমি গাছে উঠতাম, উঠে ওখান থেকে লাকড়ি দিয়ে মেসওয়াক বানানোর জন্য, লাকড়ি কাইটা কাইটা মেসওয়াকের উপযুক্ত গাছ, ওই গাছ থেকে লাকড়ি কাইটা পরে মেসওয়াক বানায় মানে হজরতকে দিতাম, হজরতজি আমি কিছু দিতে পারি না, এই লাকড়ির মেসওয়াক আপনাকে হাদিয়া। শাহ আব্দুল গনি ফুলপুরি খুশি হয়ে যেতেন। সেটাই বললাম যে যার যার অন্তর থেকে হাদিয়া পেশ করা, হ্যাঁ না, অন্তরটাকে খুলে রেখে দেওয়া, অন্তর থেকে হাদিয়া পেশ করা, এতে সে আল্লাহ বলার দিলকে জয় করে ফেলল। সে কথা বুঝো নাই, গাঁও গ্রামে হাদিয়া দেয় যে গাছের লাউটা নিয়ে আসে, কি এটা বাবা কোথেকে কি নিয়ে আসলা, হুজুর লাউ গাছ লাগাইছিলাম, অনেক লাউ ধরছে, আশা করছিলাম বড় হইলে পয়লা লাউটা আপনারা দিব, এটা নিয়ে আস। কথার ঢং কি, পয়লা লাউটা, লাউ তো আরো হাজারো আছে, সেগুলি তো ওই খাবে, কিন্তু যে আমি পয়লা লাউটা আপনারা দিবে, এক কথা ওনার মন জয় করে ফেলল। বিশাল বড় পুকুর, ওর পুরো পুকুর বড় হাজার হাজার লাখ লাখ মাছ, মাছ ধরছে, তো একটা মাছ নিয়ে আসছে, কি রে ভাই এটা কি খবর, তুমি মাছ নিয়ে আসছো? হুজুর পুকুরে মাছ ছাড়ছি, অনেক মাছ আল্লাহ দিচ্ছেন, বড় আরজু ছিল যে যেদিন মাছ ধরবো, যে পয়লা মাছ যেটা ধরবো, বড় একটা মাছ পেলে আপনারা দিব, এই মাছটা নিয়ে আসছি, বা কয়েকটা কই মাছ নিয়ে আসছি, তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে। ও কামটা করলো কি, পুরো পুকুর তো ওরই, কিন্তু কয়টা কই মাছ দিল, অথবা একটা বড় মাছ দিল, একটা বড় শোল দিল বা রুই দিল, একটা রুই দিয়ে আল্লাহওয়ালার দিলকে জয় করে ফেলল। হ্যাঁ না, আসলে হলো আল্লাহ পাক রহমতকে আকৃষ্ট করা, এই এক বিষয়। যে বিষয়ের ব্যাপারে বহু মুরিদিনরা একবারে বেখবর এবং বেফিকির, এতে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হইতে থাকে, অর্থাৎ তার রুহের যত উন্নতি হইতে পারত, রুহানি যত তারা কি হইতে পারত, এই অধ্যায়টা পূরণ করলে তার আল্লাহর সঙ্গে যত নিবিড় সম্পর্ক মহব্বতের বন্ধন তৈরি হইতে পারত, সেটা এখন পর্যন্ত পিছনে রয়ে গেছে, এক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হল না। এজন্য আমার শেখ রহমুল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন ঢাকাতে, যে আব্দুল মতিন কি করা যায়, এই যে বেচারারা হাদিয়া দেওয়া শিখে নাই, বুঝে নাই এটা। আমি বললাম হজরতজি আপনি তো পয়সার মোহতাজ না, কিন্তু আমরা মোহতাজ আল্লাহর মহব্বতের রাস্তা শিখার জন্য। এই বিষয়টা আপনি যদি বুঝায় বলেন, আমাদের এখানে যে পীর ভাইরা আছে কেউ এটা গুণাক্ষর কল্পনা করবে না, ধারণা করবে না যে শায়েখ পয়সার ওয়াজ করতেছে, ইনকামের ওয়াজ করতেছে, এটা কেউ ভাববে না ইনশাআল্লাহ। প্রত্যেকে আপনার প্রতি নেক ধারণা রাখবে যে এটা আমাদের কপাল খোলার ব্যবস্থা করতেছেন হযরত জি, আপনি বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা এখন হাঁটতে যেতেছি, হাওয়া খাইতে যেতেছি, আমি ফিল্ডে যখন মজলিসে বয়ান হবে আমাকে মনে করাই দিও। তা আমি পরে মনে করাইছি, মনে করালে হযরত এই বিষয়ের উপর সুন্দরভাবে হযরত যেভাবে বলছেন, তো হযরতের নিজের উর্দু মাকাম থেকে শাহি আন্দাজে শাহি মেজাজে বলছেন, যেমন বাদশাহ বয়ান করতেছে। আশ্চর্য, সবাই খুশিতে বাগ বাগ হয়ে গেছে। পরে তো জনাব এক এক জনে বিপুল হাদিয়া দিচ্ছেন। একবার হযরত আলী রহমতুল্লাহ আলাইহির নিকটে ঢাকা থেকে আসছেন আমাদের, আমার কোন পীর ভাই অনেক বড় ধনী, কোটি 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 টাকার মালিক, তো উনি হঠাৎ দেখলেন যে হযরত ওয়ালা আর কি জানি একটু মাথা চেহারাতে চিন্তা চিন্তা ভাব। তো উনি বললেন যে হযরত জি, আপনার চেহারায় একটু চিন্তিত ভাব আমি দেখছি, আমার ভালো লাগতেছে না, আমি আপনার সন্তান, আমাকে বলতে হবে। আর আমি তার নাম বলবো না, কিন্তু তোমরা নিজেরা যারা বুঝো বুঝো, হ্যাঁ হ্যাঁ কেউ নামটাম বলো না, চুপ থাকো। পরে যাই হোক, তো হযরত ওয়ালা কোনো ক্রমে বলতে চান না, কেন বলবেন, ও তো এমন শক্তভাবে ধরেছে, হযরত জি আমি আপনার সন্তান কিনা, আপনার ছেলে কিনা। হযরত বললেন যে হ্যাঁ, তো বললেন যে তাহলে আপনি আমাকে বলবেন না কি জন্য, বাপ কি সন্তান কি বাপের থেকে জানতে পারে না, এইভাবে জম ধরা ধরছে। পরে হযরত জি বলছেন যে মিয়া, আমি আমার তো কোন এরকম আলহামদুলিল্লাহ করজ সহ্য হয় না, ঋণ সহ্য হয় না, তা আমার উপরে আমার প্রতিষ্ঠানের উপরে বিশাল ঋণ আছে 30-40 লাখ, তো এটা নিয়ে আমার খুব কষ্ট হইতেছে, হঠাৎ মনে পড়লো তো খারাপ লাগতেছিল, যদি এর মধ্যে তুমি এসে পড়ছো আমার কামরাতে। উনি বললেন যে হযরত জি পুরাটা আমি একলা আদায় করে দিব, আপনি টেনশন করেন, এবং পুরাটা উনি একলা দিয়ে দিচ্ছেন। বলো কেসা মামলা, আরো কত সব বিষয়াদি, হ্যাঁ না, হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির নিজের কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ হযরতের নিজের ব্যক্তিগত, কিন্তু হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির অসুখ হলে বিসুখ হলে চিকিৎসার দরকার হলে টেস্টের দরকার হলে সব হযরতের মুরিদরা নিজেরা ছুটে গিয়া লাইনে দাঁড়ায় দিতেন যে এটা এই সুযোগ আমি চাই হযরত জি, এই সুযোগ আমি চাই, কারণ ওরা জানতো যে শায়েখ তো নিজের ব্যবস্থা করেই ফেলবেন, বড় বড় হসপিটাল এবং ডাক্তার সব ওনার পায়ে পড়ে থাকবে, কিন্তু এই সুযোগটা আমি নিলে আমার কাজ হয়ে যাবে, তারা খেদমত করতেন। হ্যাঁ হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি কি তমাম কেসি দৌলত থি, কেসি বাদশাহ থি, খজানে থে মাশাআল্লাহ, লেকিন বাওজুদ ইসকে হযরত ওয়ালা জব বিমার হতে থে, টেস্ট করানা, ইয়ে করানা আর ইলাজ করানা সব হযরত কে উৎসাহ করতে থে সব কিছু, হ্যাঁ কি নেই বাত সহি, এই যে এরা সব সাক্ষী, এখানে করাচির আহবাব যারা আছে এরা সকলে সাক্ষী। বলো ভাই কেসা মামলা, এ হলো শায়েখের মহব্বত। এবার একজনে বৈশা 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 মাথা চুলকায় টেনশন করে যে আরো তো পীর ভাইরা আছে, এটা কি সব একলা আমি করবো, এটা আলামত যে কপাল পোড়াছে, হ্যাঁ না, নিজের 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 জজবা, নিজে মহব্বতের জজবাই নিজে আগে আসা চাই না, আল্লাহর মহব্বতের রাস্তায় নিজের আখেরাত করার জন্য নিজে আগে বাড়া চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। বহরহাল তো আজকে তো অনেক কথাই আলোচনা হইল রে ভাই, আজিম সব আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির বিস্ময়কর মেজাজ ছিল যে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি কোন মানুষের কষ্ট শুনতে পারতেন না। একজনে অমুকে এক আলিম 20,000 টাকা 50,000 টাকা একজনের কাছে দেনা দিতে পারতেছে না, হযরত হযরতের কাছে প্রাইভেসিতে বলছে হযরত জি আমি দোয়া চাই আমার এই পেরেশানি, হযরতের চেহারা মলিন হয়ে গেছে, পেরেশান, কামরাতে পীর ভাইরা আসছে আমাদের, হযরতের এই অবস্থা দেখে হযরত জি কি ব্যাপার, আপনি একটু চিন্তিত পেরেশান লাগতেছে, আরে ভাই এক আলেম আসছেন আমার কাছে, ঢাকাতেই ঘটনা, এক আলেম আসছেন, বেচারা অনেক ঋণগ্রস্ত, সে পরিশোধ করতে পারতেছে না, আমার তো ভাই এখন ঘুমাইতেও মুশকিল হবে, কারো পেরেশানি আর কষ্ট শুনলে হযরত ঘুমাইতেও পারতেন না, ছটফট করতেন খালি, এইটার কি হবে ভাই, পীর ভাইরা কয়েকজনে বলতো হযরত আমি দিব এত হাজার, আমি দিব এত হাজার, আমি দিব এত হাজার, বস মুহূর্তের মধ্যে সব কমপ্লিট, হযরত জি এটা নেন আপনি দিয়ে দেন, আর হযরত খুশিতে বাগবাগ হয়ে ভাই আল্লাহ তোমাদের দুনো জাহান বানায় দেন, তোমরা আমার তোমার তোমরা তোমাদের শেখ কে খুশি করে দিস, আল্লাহ তোমাদের দুনো জাহান বানায় দেন, দোয়া করে দিতেন হযরত ওয়ালা। এসা ঘটনা বহুত আজীব মামলা। বাদশার মতো জিন্দগি ছিল, একদম বাদশাদের চেয়ে উন্নত জিন্দগি ছিল আমার শেখ রহমতুল্লাহ আলাইহ, তাই না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতের রাস্তা বুঝার তৌফিক দেখো ভাই, বহুত বহুত কথা আজকে আলোচনা হয়েছে। হ্যাঁ তো আচ্ছা, ওই হাদিসটা পুরা হয়নি এখনো, যে আল্লাহ পাক বলেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে বান্দারা আমাকে আমার মহব্বতে আপোষে মহব্বত রাখে, চাই যে যেখানেই হোক না কোন, একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে, তো উভয়ের প্রতি মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, উভয় আমার মহব্বতের নজরে পড়ে যায়, নিশ্চিত ভাবে আমার মহব্বতের নজরে পড়ে যায়। ওয়াল মুতাজালিসিন ফিয়া, যেই বান্দারা একসঙ্গে বসে আমার মহব্বতে, তাদের সকলের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এখানে যারা বসছেন সব তো কিসের মহব্বতে, দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ পাক বলেন যে তোদের সবার জন্য আমার মহব্বত একদম নিশ্চিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে মানে নিশ্চিত হয়ে গেছে, এনে বিলকুল মুতায়েন হয়ে গিয়ে মহাকায় হয়ে গিয়ে। শুনে আপনি, ওয়াহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াল মুতাওয়াল মুতাজাবিরিন ফিয়া, যেই বান্দারা আপোষে একজন আরেকজনের সঙ্গে খালি বসলো না, একটু সাক্ষাৎই করলো, কি জন্য আসছে? আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসছে। আল্লাহ পাক বলেন যে আমার জন্য তুমি দেখা করতে আসছো, তো তোমাদের দুজনের প্রতি আমার মহব্বত ওয়াজিব, ফাইনাল তোমাদের প্রতি আমার মহব্বত। ওয়াহ 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 সুবহানাল্লাহ। আর ওয়াল মুতাবাযিরিন ফিয়া, যেই বান্দারা খরচ করে একজন আরেকজনের জন্য খরচ করে, আমি আল্লাহর সন্তুষ্টির উপরে নজর রাখিয়া, তো তাদের প্রতিও আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এক হাদিসের মধ্যে সবগুলি কথা আছে। বলো ভাই সুবহানাল্লাহ, কেসা মামলা, ওয়াহ 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 মাশাআল্লাহ। মদিনা মুনাব্বারা আমাদের বস আসলাম তো কয়েকদিন হয়ে গেছে, এক একটা মুহূর্ত দামি মদিনা মুনাব্বারাতে, এক একটা মুহূর্ত দামি মদিনা শরীফে। কথাবার্তা বলতে সাবধান, এখানে জবান নষ্ট না হয়, আদমের খেলাফ কোনো কথা না হয়, অসতর্কতা না হয়, বেপরোয়া ভাব প্রকাশ না পায়, বেপরোয়া কোনো আচরণ না হয়, এটা খেয়াল রাখাচ্ছে, আদব রক্ষা করে চলেছে, তাই না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। এ মদিনায় আসে আমাদের সেই যোগ্যতা নেই। এক বুজুর্গ আসতেছিলেন পুরানা যুগে, সে কাজ ইয়াজ রহমুল্লাহ শিফা কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে উনি উটের পিঠে সওয়ার হয়ে আসতেছিলেন, যখন দূর থেকে মদিনা দেখছেন লাভ দিয়ে পড়ে গেছেন উটের ঠিক নিচে, যে মদিনা দেখা যায় আমি এখন উটের পিছে থাকা পিঠে থাকা কিভাবে আমার জন্য ঠিক হবে, আমি জমিনে নামা চাই। ফের জমিনে নামে তিনি কাঁদতেছিলেন এবং বলতেছিলেন আয় আল্লাহ, মদিনার জমিনে আমি হাঁটবো কেমনে পা দিয়া, আমার তো মাথা দিয়ে হাঁটা উচিত, আয় আল্লাহ যদি পারতাম আমি মাথাকে পা বানায় হাঁটতাম। বলেন কেসা মামলা। এতটুকু মহব্বত আর শ্রদ্ধা এবং আদব অন্তরে পোষণ করা চাই মদিনার প্রতি, কত বড় কিসমতের কথা যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সামনে আইসা আমরা সালাম করার তৌফিক হতেছি, কত বড় সৌভাগ্যের বিষয়। রসুল পাক সাল্লাহ আলাইস্লাম বলছেন যে আমার নিকট যারা আসবে, যারা আইসা আমার নিকট সালাম করবে, তো আমি তাদের সালাম শুনি নিজে, আমি সালামের উত্তর দিই, এবং রসুল পাক সাল্লাহ আলাইস্লাম তাদেরকে দেখতে পান, দেখতে থাকেন, তিনি হায়াতুন নবী, তিনি হায়াতুন নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকেন যে ওরা আসছে আমাকে দেখতে, আমার খোঁজখবর নিতে। আরে ভাই সুবহানাল্লাহ, কেসা মুআমালা। এবং রওজা শরীফে সালাম করার পরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার পরপরই যে সকল দোয়া করা হয় সব দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, এজন্য ওখানে সালাম করেই জলদি জলদি বলা চাই যে আয় আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম রসুলাতে আমাকে এই দেন এই দেন এই দেন, আমার দুনিয়াও ঠিক করে দেন, আখেরাত ঠিক করে দেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই, আমার জন্য জান্নাতের ফয়সালাটা করে দেন, আমার জন্য আমার আমার জন্য আমার মা বাপের জন্য আমার সকলের জন্য সন্তানাদের জন্য। ওইখানে দাঁড়ায় লম্বা সময় তো দাঁড়ায় থাকা যায় না, এজন্য সালাম করে জলদি জলদি সংক্ষেপে জরুরি জরুরি তেমন দোয়াগুলো করে নেওয়া চাই। রওজা আকদাস পে সালাত ও সালাম পেশ করনে কে বাদ জো দোয়া মাঙ্গি জাতি আল্লাহ তাআলা সে ও কবুল হো জাতি, লিহাজা ওহাঁ সালাত ও সালাম পেশ করকে ফওরান জলদি সে دعائیں مانگ لینی چاہیے کہ اللہ ہمیں یہ چیز چاہیے یہ چیز چاہیے، یہ سب ہمارے مقاصد اور حاجات ہیں، آپ یہ سب حاجات اور پوری فرما دیجئے، مقاصد پورے فرما دیجئے آپ صلی اللہ علیہ وسلم کی برکت سے. رحمت اللہ علیہ صلی اللہ علیہ وسلم کے جوار میں ہیں ابھی ہم، قبول فرما لیجئے، کام بن جائے گا انشاءاللہ. ہاں এবং এই যে কবুল হবে এটার দলিল কি? কোরআন শরীফের আয়াত, যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ওদের যখন কোন ঝামেলা হয়, সমস্যা হয়, ভুল ত্রুটি হয়ে যায়, তোরা কেন আসে না আপনার কাছে? আইসা আমার কাছে আপনাকে মাধ্যম বানায় আমার কাছে বলতো যে হে রসুল আপনি সুপারিশ করে দেন, আল্লাহ যেন মাফ করে দিত, আমি তো মাফ করে দিতাম, আমি তো মাফ করে দিব তাহলে. আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, মুফতি সাহেব কি আল্লাহাক পবিত্র কোরআনে ঘোষণা করেন যে ওদের যখন ভুল ত্রুটি হয়ে যায়, কোন বিচ্যুতি ঘটে, ওরা কেন আসে না আপনার কাছে? আইসা নিজেরা মাফ চাইতো, আর ওরা যখন মাপ চাইত, আপনিও হে রসুল আপনি আমার কাছে মাপ চাইতেন, এমনটা যদি ঘটত নিঃসন্দেহে ওরা দেখত যে আমি তাদের ক্ষমা করিয়ে দিছি, আমি যে ক্ষমাশীল এটা তারা একদম বাস্তবে দেখত, বাস্তবে যে নিঃসন্দেহে আমার রহমতের দৃষ্টি তারা পাইয়ে যেত, তাওয়া রহমতের দৃষ্টি, হ্যাঁ আমার ক্ষয় পায়ে ক্ষমা পাইয়ে যেত, আমার সুদৃষ্টি ওরা পাইয়ে যেত. ওয়া ভাই সুবহান, এই জন্য মহব্বতের সাথে যারা মদিনা মুনাবারায় আসছে তাদের হাজারো ভুল ত্রুটি সত্ত্বেও তারা কামিয়াব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব. এখানে যারা আসে তারা মারুম থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা. আজকেও সে আমার অনেকদিন থেকে কয়েক মাস থেকে পেটের সমস্যা হচ্ছে, আমি তো কোনো মরিচ খেতে পারি না, কোনো মরিচ না, লালও না এবং গ্রিনও না, একটাও না, কোনো মরিচ খেতে পারি না, মরিচবিহীন তরকারি. সারা দেশে সফর করিতে এটা খাই, সফরে আসলাম তো কি হবে? আলহামদুলিল্লাহ মক্কা শরীফে আল্লাহর এক বান্দা বাসা থেকে খানা পাকাই নিয়ে আসে মরিচবিহীন, মদিনা মুনাব্বারা আল্লাহ পাকের এক বান্দা বাসা থেকে খানা পাকাই নিয়ে আসে মরিচবিহীন তরকারি খাই. কিন্তু দেশের থেকেই শুরু হয়েছে এবার যে মরিচবিহীন তরকারি খাওয়া সত্ত্বেও পেটে বারবার লুজ মোশন হচ্ছে, বারবার বারবার ওষুধ দেওয়া খাওয়া সত্ত্বেও, পুরাপুরি সতর্ক থাকা সত্ত্বেও এই সমস্যা হচ্ছে ইদানিং. তো ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসছি ঢাকা থেকে, প্রফেসর দেখায়, কিন্তু তারপরও মক্কা শরীফও এই সমস্যা দেখা দিছে, এখানে আবার আজকে মদিনা শরীফে এই সমস্যা দেখা দিছে. দোয়া করুন যে আল্লাহ পাক সুস্থ করে দেন. কিন্তু আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহব্বতের কথা বলতে সময় আমার কোনো খেয়ালই ছিল না যে আমি আজকে অসুস্থ, যদি আমার মনে থাকতো যে আমি অসুস্থ তাহলে আমি একটু সাবধানে কথা বলতাম. আল্লাহ পাকের অশেষ মেহরবানি, একদমই খেয়াল নেই যে আমি অসুস্থ, বলে গেছে আলহামদুলিল্লাহ. আরে ভাই কি জন্য আসো ওইদিকে, একা তো মানুষকে কষ্ট দিয়ে, আরে এখন ওখানে বসুন যান, এখন হাদিয়া ওয়াশ করে হাদিয়া কেসা বেসমজ মানুষ, আপনি জানো পেশে বসেন, এটা কি চান্দা উঠানোর মূল দিস নাকি? এ তো একটা সবক দেওয়া হলো যে ভাই এইভাবে আমরা জিন্দগি বানাই, এইখানে হাদিয়া নিয়ে হাজির হয়ে গেছে, দেহের সাইজ যে পরিমাণ, মাথার বুঝ সেই পরিমাণ থাকা দরকার ছিল. হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে বুঝ দে. তার মানে হলো যে এটা কি চান্দা উঠানোর মজলিস, যে চলো ভাই এখানে চলো ভাই লো হাদিয়া দো, লাহ বড় বেসমজ কাণ্ড. এ তো একটা বিষয় যেটা মানুষের বুঝে নাই সেটাকে মানুষের বুঝে আসার জন্য বলা হয়েছে. তার মানে কি এটাকে এখনই চান্দা সব হাদিয়া দেওয়ার মানে হলো চান্দা চান্দা উঠানোর মধ্যে এই মজলিসে কে কি আনসু ভাই দাও, এই মজলিসে তো আল্লাহ পাক শুকর, এটা তো দিনের জরুরত আমি পেশ করছি। আমি যখন ঢালকানগরে আসছি প্রথম ঢালকানগরে মসজিদে যখন আসছি আমি আলহামদুলিল্লাহ আমি মসজিদের মিম্বর থেকে জুমার দিনে ঘোষণা করতে থাকতাম যে কেউ আমার জন্য কোনো হাদিয়া আনবেন না, আমি হাদিয়া কখনো গ্রহণ করব না আপনাদের, যতদিন না সেই দিন আসে আমি দেখব যে আপনি যে হাদিয়া দিলেন আপনার হাদিয়ার চেয়ে আলেমের মর্যাদা আপনি ঊর্ধ্বে মনে করেন। যতদিন পর্যন্ত আপনাদের এই অবস্থা না হবে আমি হাদিয়া রাখবই না। অনেক বড় মানুষ হাদিয়া নিয়ে আসছেন আমি রাখি নেই, বলে আমি বললাম না আমি না মিম্বরে ঘোষণা করছি আপনি শুনেন নাই বা শুনছিলাম তো আপনি রাখেন, আমি বললাম না আমার সেই কথার উপরে আমি অটল থাকবো যতদিন পর্যন্ত এই পরিবেশ না দেখি যে আপনারা যে হাদিয়া দিবেন এক লাখ পাঁচ লাখ দশ হাজার দশ লাখ সেটার চেয়ে একজন আলেমের সম্মান মর্যাদাকে আপনি ঊর্ধ্বে মনে করবেন, মাথা নত করে দিবেন যেদিন সেদিন হাদিয়া গ্রহণ করা হবে। আলহামদুলিল্লাহ আমি হাদিয়া গ্রহণ করিনি। হ্যাঁ, এবং যখন ওখানে ঈদের নামাজ আমি তো ওখানে ঈদের নামাজও পড়াই সেই ইংরেজি ৮৫ সাল থেকে, তো যখন রমজানে আমি আসছি ওখানে ইমাম হইয়া প্রথম, তো যখন ঈদের সময় আসছে তো আমার রমজান বিবি আমাদের আমার কাণ্ডকীর্তি দেখে ওরা ভয় পাইছে যে ভাই তো খালি হাফেজের পয়সা উঠে দিতে নি, আমি নানান ঝামেলা তোকে হাদিয়াও দিতে দেয় না হাফেজের পয়সাও দিতে দিল না আবার ভাই কোনটা হয় ঈদের সময় ঠিক নাই। তো সেক্রেটারি সাহেব উচ্চ শিক্ষিত মানুষ এবং বঙ্গবন্ধুর ভীষণ ভক্ত, হ্যাঁ বহুত বেশি ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ ভদ্র মানুষ, তো উনি সেক্রেটারি, উনি বললেন যে হুজুর আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি ঈদের নামাজের সময় আমরা পয়সা উঠাবো ইমাম সাহেবের জন্য, আপনি কিন্তু বাধা দিয়েন না। আমি বললাম কোশ্চেন গেল হবে না এটা, যে ইমাম সাহেব বসে আছেন তার সামনে সকলের সামনে গিয়ে রুমাল ধরে বললেন কে কি আনছেন ইমাম সাহেবের জন্য দেন, এটা একজন আলেমকে ইজ্জত করা হলো না ব্যয়জ্জত করা হলো কি এটা, আপনারা আলেমের ইজ্জত বুঝেন না। এই পরে আমি শক্তভাবে নিষেধ করে দিছি, কিন্তু সে তো বেচারা তারা এখন কি করবে, তারা সব শিক্ষিত লোক এবং বড় বড় মালদার লোক বড় বড় প্রভাবশালী লোক আবার এক এক রাজনৈতিক পরিচয়, ইনার পরিচয় তো কি সেটা বুঝেনি আপনি, সেক্রেটারির পরিচয় আবার সভাপতি সাহেব আরেক দল করে এক একজনে এক এক দল করে, বোতাওয়াল্লি আবার আরেক দল করে, বোতাওয়াল্লি আবার সেক্রেটারি দল করে, আজিম মামলা তো আমি কি করব। তারা নিজ নিজ সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থানও তাদের বড়, আবার ওদিকে শিক্ষিত আবার মালদার, কিন্তু আমাকে মহব্বত করেন তো ওনারা চুপচাপ থাকছেন। ঈদ একদম কাছে এসে গেছে, একদিন সেক্রেটারি সাহেব বললেন হুজুর একটু বসেন কথা বলি, হ্যাঁ হুজুর আমরা এটা সিদ্ধান্ত নিচ্ছি এই ব্যাপারে আপনার কথা হুজুর মানব না, হুজুর দুই হাত এরকম করে বলে দুই হাত সামনে রেখা বলে যে হুজুর মানব না হুজুর এই কথা, আমরা এটা করবই কারণ আলেমুল আমরা তাদের তো খেদমত হওয়া উচিত, আমরা সুযোগ পাই না এই একটা সুযোগ আসছে এটা করা উচিত, এইটা হুজুর আপনি বাধা দিল মানব না হুজুর এরকম বলে। পরে ওনার এই কঠোরতা মানে অটল অবস্থান দেখে আমি বললাম ঠিক আছে আমি রাজি আছি তবে আমার একটা শর্ত আছে এটা মানতে হবে, সেটা কি বলেন, তাই বললাম সেটা হলো প্রথম সেক্রেটারির রুমাল যাবে ঈদের মুসল্লিদের সামনে প্রথম সেক্রেটারি রুমাল যাবে, কে কি আনছেন সেক্রেটারির জন্য দেন, এরপরে দুই নম্বরের সভাপতির রুমাল যাবে কে কি আনছেন সভাপতির জন্য দেন, কারণ সেক্রেটারি সভাপতি তারা কি মসজিদের খেদমত করে না, হ্যাঁ তারপরে তিন নম্বর ইমামের রুমাল যাবে যাবে কে কি আনছেন ইমামের জন্য দেন, উনি বলে যে ইন্নালিল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ, এইরকম করেন কেন, কারণ আর সেক্রেটারি আর সভাপতি তো পিছনে দাঁড়ায় ইমাম সামনে দাঁড়ায়, ইমামের মর্যাদা বেশি না সেক্রেটারি সভাপতির মর্যাদা বেশি, তো উনি তখন অকপটে বললেন স্বতঃস্ফূর্ত ভাবে নিঃসন্দেহে ইমামের মর্যাদা বেশি, আমি বললাম সেই ইমামকে হেও নজরে দেখা আর হেও কাজের মধ্যে ফেলা সঠিক কিভাবে, হুজুর বুঝছি হবে না উঠাবো না, ঈদের দিনের কয় পয়সা বাদ গেছে কিন্তু সে নিজের একজন আলেমী দিনের সম্মানকে সমুন্নত রাখা চাই, একজন আলেমী দিনের মর্যাদাকে সমুন্নত রাখা চাই, কেন কারণ আলেমী দিন নায়েবে রসুল আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বড় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর রসুল্লাহর প্রতিনিধি ওলামায় দিন, সেই ওলামায় দিনের সম্মান রাজা বাদশাহদের থেকে উঁচু, সেটা কি খেয়াল রাখতে হবে না, হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করে আলেমদের খেদমত তো করবো হ্যাঁ না, নায়েব রসুল হিসাবে, কিন্তু তাদের মর্যাদাকে উর্ধে তুলে রেখে তাকে মোহতাজ মনে করে না। এসা না যে একদিকে একদিকে 10,000 টাকা আদিয়া দিয়া বাসায় এসে ফোন করে দিলাম, হুজুর একটু বাসায় এসে জরুরি কথা আছে। আরে এইটা কি জিনিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলতে হলে সে আলেমের কাছে গিয়ে আপনি কথা বলা উচিত, যে হুজুর আসছি একটু জরুরি কথা বলবো, প্রাইভেসি চাই, ঠিক আছে কথা বলেন। তো যে ব্যক্তি আলেমকে সম্মান দিবেন আল্লাহ পাক তাকে সম্মান দিবেন, যে আলেমকে ইজ্জত করবে আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন, যে আলেমকে অসম্মান করবে আল্লাহ পাক তাকে অসম্মান করে দিবেন। হ্যাঁ, বড় মুশকিল মামলা, নাজুক মামলা। আলেমদের বিষয়টা নাজুক, কিন্তু বাংলা যুগ আখরি আর আপনার তো সমস্ত
সবই তো যাই বুঝে কয়জন আপনারা? ও তুমিও দেখতেছো ভাই, আসো ভাই, তোমাদের সবর আর মহানগর গরম গরম আসো।
চলছে, উনি না থাকলে প্রিন্সিপাল অসন্তুষ্ট হবেন। প্রিন্সিপাল মোতায়েম সাহেব নারাজ হয়ে আপ নিয়ে রেতে বুখারী শরীফ পড়াতেন, ওখানে ওই খতমে বুখারীর জলসা বিগত 2 বছর এদিকে ছিলেন, ওখানে না থাকাতে প্রিন্সিপাল বলেন যে আপনি তো থাকেনি না, এই জন্য এই মানসিক ঝামেলা হবে কারণ এইখানে যাইতেছে। ঠিক ভাজি মোসেন কিনে ওগুলো কিনে ফেলছিলাম, বলতেছেন যে আগামী বছর 9 তারিখ, কয় তারিখ ভাই?
7 তারিখ
শনিবার। 7 কি? সংক্ষিপ্ত ভাবেও 2টা জুমা
পাওয়া
শনিবার হলে তো আবার এর আগের বৃহস্পতিবার কিন্তু মাসিক ইস্তেমা। মাসিক ইস্তেমা কি সেটা? মাসিক ইস্তেমা হলো পরের বৃহস্পতিবার, কিন্তু আমরা আগে ঘোষণা করতে হবে যে এইবারের মাসিক ইস্তেমা 1 সপ্তাহ পূর্বে হবে, 1 সপ্তাহ পূর্বে হবে, এটা আগে থেকে ঘোষণা করতে হবে। তাহলে কি হলো, সে
7ই মার্চ
শনিবার, 7ই মার্চ
12ই রজব
আবার দেরি হয়ে গেল কিনা, ঠিক আছে সরকার, ঠিক আছে এটা মাদ্রাসাওয়ালাদের জন্য এই টাইম ঠিক আছে, আপনাদের জন্য কি আপনাদের তো শাবান থেকে না হলো রমজানের আগের মাস, শাবান, শাবান মাস থেকে হলো আপনাদের ব্যস্ততা, আর এই সময় তো এত ব্যস্ততা নাই, তাই না? আমরা তো 12ই রজবে আসলে তো যখন চলে গেলাম তখন কত হলো 12 আর 14 28 রজব, এরপরে পুরা শাবান তো আপনাদের আছে মাশাআল্লাহ, যেটা হলো ধুম বেচা কিনা শুরু হওয়ার মাস, সেটা ওই সময় আপনারা ওখানেই থাকবেন, ঠিক আছে না? ব্যবসায়ীদের বলো, বন্যা কি বলো, ঠিক আছে 12ই রজব, ঠিক আছে কাল যা বলতেছেন ঠিক আছে, আর কই ব্যবসায়ী কই,
ঠিক আছে
ঠিক আছে ٹھیک ہے
سر
حاضر صاحب کی بولے آپ ٹھیک ہے کہ 100% ٹھیک ہے نہ کہ آدھا آدھا ٹھیک ہے سر اچھا بھائی کراچی والے کیا ٹھیک ہے
ٹھیک ہے
یہ لوگ ٹھیک ہے مفتی صاحب کی بولیں ٹھیک ہے دیکھو بھائی بنگلہ دیشی اور کراچی سب سکلے بولے ٹھیک ہے حاجی صاحب ٹھیک تمہار تو پورا پرتنیدھی تم گروپ ٹھیک ہے نا ڈاکٹر صاحب کی ٹھیک ہے ڈاکٹر ٹھیک ہے بس الحمد للہ یہ بار بولو آگامی بچر مجلس پر نام لکھے بولو الحمد للہ اللہ پاک کا شکر مفتی صاحب آج بھی تو ان شاء اللہ الحمد للہ آج کے تو مجلس سے کسی آشار وغیرہ سنا بولو نا ایت رات آرام کرتے ہوئے دیکھو ہدیہ والا مضمون جو سنانا تھا تو مجھے بات ہی سمجھ میں نہ آتی تھی کہ کیسے کہیں گے لیکن حق تعالیٰ کا کرم عظیم ہے کیسے کیسے اس میں بات آ گئی جرا جرا ہدیہ بچائیتے بڑھتے تعداد ٹوٹال بچل کت مانے جس سمست لوک من کرے جو بھائی عالم علماء اللہ والا دیر کے ہدیہ دیا یہ ایک جھمیلار مدد ہمیں جاور درکار تھا اچھا سے نجر جیونے جا کچھ آئی انکام کر خرچ کرچے سیٹا ٹوٹال کت ماسے خرچ ہل کت ایکجن خرچ ہل ماسے دو لاکھ ٹاکا تین لاکھ ٹاکا کم پکے ایک لاکھ ٹاکا کم پکے پنچاش ہزار ٹاکا خرچ ہوئیسے ایون یہ لوگ جدی بولے نا ہم یہ کاجٹا کرب نا ہدیہ دیوار کاجٹا کرب نا ٹوٹال تمہار بچل کت سیٹا ہم کے بولو ماسے تمہار کت بچل سیٹا شنی এখন মাসে যদি তার 2000 টাকা বাঁচে বারো মাসে বাঁচলো মাত্র 24000 টাকা 24000 টাকা কোন টাকা আর যদি তার মাসে বাঁচে 5000 টাকা যে লোক কোটি কোটি টাকা ইনকাম করে তো 5 × 60000 টাকা এটা কোন টাকা কিছুই না এটা যারা অল্প স্বল্প ছোট বাসা নিয়ে চলে তাদেরও তো মাশাআল্লাহ মাসে 2-2.5 লাখ 3 লাখ খরচ হয়ে যায় আর যারা কোটি কোটি টাকা কামায় তাদের কত খরচ হয়তো তাদেরকে জিজ্ঞেস করলে জানা যেত এবার ওপেনলি জিজ্ঞেস করতে তো চাই না বল কি জমজম মসজিদ থেকে নিয়ে আসছেন মসজিদ থেকে ওই পানি আনার পারমিশন নেই ওইটা ওখানে খায় ওখানেই বিদায় ওখান থেকে বোতল ভরা তো ঠিক না মসজিদে যে সকল পানি রাখা হয় ওগুলো বাসায় নেওয়ার জন্য না এটা ওখানেই খাওয়ার জন্য এটা আনা এইভাবে বোতল ভরা ঠিক না সেই জমজম খাওয়ার থেকে নর্মাল পানি খাওয়া ভালো কারণ সেটা বেউসুলি করে আনা পানি আল্লাহ কে পাওয়ার রাস্তা খুব সহজ যে ভাই আল্লাহ কে মহব্বত করা গুনার কাজ থেকে বাঁচা কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা কারো উপর জুলুম না করা বস খতম এই হলো আল্লাহ কে পাওয়ার রাস্তা আল্লাহ কে মহব্বত করা গুনার কাজ না করা জুলুম না করা মানে কারো কোনো হক নষ্ট না করা এই অর্থ আর কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা বস এতটুকু যে পালন করবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ বস খতম মজলিস ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ উসুলিল্লাহ কা রাস্তা বতায়া আল্লাহ সে মহব্বত করনা গুনাহ কো ছোড়না হ্যাঁ না ওর কিসি কা হক তলফি না করনা اور اللہ اور جو ہے کسی اللہ والے سے تعلق رکھنا بس کافی ہے اتنا جو کرے گا وہ ولی اللہ بن جائے گا اللہ تک پہنچ جائے گا انشاءاللہ، ہے کہ نہیں بات؟ بہت الحمدللہ اللہ تعالیٰ قبول فرمائے، ہم سب کی اس پر عمل کی توفیق عطا فرمائے. سو آج کے تو انہیں بھی آلوچنا ہوئے گا سر، ماشاء اللہ ماشاء اللہ. ماشاء
اللہ
شاہد صاحب بہت خوش ہوتے ہیں، ان کا چہرہ اتنا کھل گیا کہ آئے تھے جن دنوں پس مردگی تھی چہرے میں، ٹھیک ہے نہیں بات؟ اچھا پھر آپ جو ہے ایسے کھلے کہ جیسا کہ 18 سال کا جوان ہو. ہاں اللہ تعالیٰ ان کی جوانی کو معتدل فرما دے. بہت خوش یہ جا کے جہاں بھی لیٹے گا وہیں ہنسے گا، یہ جانتا ہے میں جانتا ہوں کہ کیا بات ہے. بلکہ کراچی جا کے بھی سنا ہے کہ وہاں اعتدال کی دعا ہوئی ہے. سبائی تاکہ خوب محبت کریں. اس زمانے میں اتنا چپ چاپ رہتے تھے، حضرت والا کے زمانے میں اتنا خاموش رہتے تھے، ان کی خاموشی پر لوگوں کا افسوس ہوتا تھا کہ یار تو اتنا خاموش کیوں ہے، زبان تو ہلا ہے نا. اب اتنا بول رہے ہیں کہ ماشاء اللہ لوگ کہتے ہیں کہ یار کبھی خاموش تو ہوا کرتا. ہر جگہ تقریر ہی تقریر کرنی پڑتی. سب حضرت والا رحم اللہ کی دعاؤں کا اثر ہے یار، فیض شیخ ہے بھائی، فیض شیخ. میرے شیخ نے فرمایا بعض لوگ صحبت یافتہ تو ہوتے لیکن فیض یافتہ نہیں ہوتے، ہے نا. اور بعض لوگ ایسے بھی ہوتے ہیں کہ صحبت یافتہ کم لیکن فیض یافتہ زیادہ. حضرت والا فرماتے تھے بعض لوگ صحبت یافتہ اگرچہ بظاہر کم ہیں لیکن خوب فیض یافتہ ہوتے ہیں. اور میاں احسن آپ کا کیا حال؟ میاں احسن کیا آپ کا کیا حال ہے؟ کراچی باڑی مونا صاحب امر خلیفہ کراچی تھے الحمد للہ، جرا سب آمر ساتھ سمپرک رکھے کراچیر مانس الحمد للہ اللہ تعالی مہربانی بایات سکلی بایات اللہ. بس ٹھیک ہے پھر ہمارا آبار کل کے ایکترت ہو جتٹک سوجو ہے آر کی دن بلا کنا کاٹا کر فلے سکال گھومتے گئی زہر آگے جدی ایک ہوتے پہ آر ہلو زہر نماز پڑے ارپر ایک دم ماشاء اللہ اتبا آسر نماز پڑے یہ سمجھا کنا کاٹار بھالو سوجو آسر تھی مغرب اور کنا کاٹا کی ماشاء اللہ کی بہ کنا کاٹا کرو جم جم دے دے ان شاء اللہ ایئرپورٹ تھی اور کھجور کٹا لو اور ناتی ناتر بچا چکلیٹ کٹا کنا بچا کچا دیر تو کچھ نیتے ہو ان شاء اللہ کچھ بھالو کھجور کچھ نہیں روشی آپ چھوٹ کرو روسی ارکم جھلے رکھتے نہیں کراچی تھی ارکم دیکھ لے اور ہاسے آج روسی جھلے تھا کراچی والا دیکھ لے ہاس بھی کتنے گھرتے بےچارے رسی جو نیچے ہلتی رہتی ہے نا بہت ناراض ہوتے ہیں نا آپ اسی کو بتایا بہت مشکل مضمون تھا وہ, کیسے کیسے جو بیان کیا, لیکن فنیشنگ الحمدللہ ایسی رہی, یہ بھی اللہ کا فضل عظیم ہے الحمدللہ. فنیشنگ میں جو مضامین آئے ہیں اس سے کافی تلف ہو گئی الحمدللہ, ہے نا. ٹھیک ہے, آپ کے والد صاحب سے ہم لوگوں کو بہت محبت تھی, بہت محبت تھی. آپ کے والد صاحب مجھ سے بہت محبت کرتے تھے, بہت. انہوں نے کہا تھا کہ کسی نے اشارہ کیا کہ میں آیا تھا اس دن ڈھاکہ سے, کسی نے کہا کہ ان پر بھی شیر کہو, تو انہوں نے کہا کہ ڈھاکہ سے حضرت مولانا عبد المتی صاحب دعوت برکات تم تشریف لائے ہیں, یہ پہلا مصرع تھا اور اس پر سب لوگ خوش ہو گئے. دوسرا مصرع یہ ہوا تھا اور اتنے لوگوں نے داد دی تھی کہ واہ 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 کیا کہنا, لوگوں نے خوب داد دی کہ کیا کہنا, پہلا مصرع اتنا طویل اور دوسرا مصرع اتنا اس کے مقابلے میں چھوٹا, یہ تو پہلی دفعہ اس سے ملاقات ہوئی. سب لوگ بہت خوش ہوئے, خوب داد دی لوگوں نے, جھوم جھوم کے. یاد ہے کچھ
صاحب کے اشعار میری جیب میں ہی ہے.
اچھا اچھا,
بنگلہ دیش کے شہروں میں سے ایک شہر ہے, بنگلہ دیش کے شہروں میں سے ایک شہر ہے, کراچی سے بنگلہ دیش, بنگلہ دیش سے کراچی, باہر آتے رہتے ہیں.
واہ واہ, مزیدار آدمی ہے تو بھائی, زندہ دل ہے. واہ واہ, کسی بہت اہل ذوق ہے بھائی, اپنے والد صاحب کی میراث ان کے پاس موجود ہے. پھر آپ لوگوں نے بتایا نہیں پہلے سے,
لکھے
یہ والد صاحب کے اشعار ہیں, میراث کو محفوظ رکھا ہے انہوں نے. اللہ آج آصف صاحب, نہ آپ کو موقع ہوا سنانے کا, نہ ان شاء اللہ وہاں کے دوستوں, وہاں کے احباب بھی تو سنیں گے نا اس کو, تو ان شاء اللہ سب شیوخ کے مریدین کو فائدہ پہنچے گا اس سے, تمام مشائخ کے مریدین. لا الہ الا اللہ, استغفر اللہ, استغفر اللہ, استغفر اللہ. اللہ تعالیٰ ان کی حفاظت فرمائے, عافیت کے ساتھ زندگی میں خوب برکت عطا فرمائے, دشمنوں سے, شریروں سے, گنڈوں سے اللہ تعالیٰ پوری پوری حفاظت فرمائے, اپنی رحمت خاصہ کے سائے میں رکھے اللہ تعالیٰ ان کو اور ہم سب کو اور ہماری اولاد کو, ہمارے بچوں کو, سب کو, گھر والوں. میں مولانا تقی عثمانی صاحب کے حادثے سے بہت ہی دل پر غم ٹوٹ پڑا, اللہ کا فضل خاص ہے کہ الحمدللہ اللہ تعالیٰ نے ان کی حفاظت فرمائی, اس سے بے انتہا خوشی بھی ہوئی. اللہ تعالیٰ ان سب حضرات کی بھی حفاظت فرمائے, ہماری بھی حفاظت فرمائے, تمام علماء دین خدام دین کی حفاظت فرمائے. آصف صاحب کیا حال ہیں, کچھ مزہ آیا؟ آپ کو بھی تو اجازت ہے حضرت والا سے شروع کرے, اس میں آسانی تو ہے, حضرت والا رحم اللہ کے ملفوظات مواد سے پڑھ کے سنائے, پھر مناسب تشریحات جو یاد آئے تو کرے, اس میں آسانی ہے, عافیت ہے کہ آپ نے اکابر کے ملفوظات مواد سے سنائے. میری مجلسوں میں بھی میرے شیخ رحم اللہ کی کتابوں سے پڑھ کے سنایا جاتا ہے, حکیم المت نور اللہ تعالی مرکز کتابوں سے پڑھ کے سنایا جاتا ہے التزام. ہاں, اس سے بڑا نفع ہوتا ہے لوگوں کو. آپ لوگ بھی مجلس کیا کریں, کتنے ہی آدمی ہوں مجلس کریں, سنا ہے لوگوں کو دن کی بات ہے, کنجوسی نہ کریں, نا امید نہیں ہونا چاہیے لوگوں سے کہ فلاں فلاں مسئلے کو مذہب سے تعلق رکھتا ہے تو اس کو اب تک اہل حق کی باتوں کا پتہ نہیں لگا تھا, اس راستے کی خبر اس کو نہیں پہنچی, اگر پہنچی بھی ہے تو یعنی جس انداز سے اطلاع ہونے سے دل متاثر ہوتا ویسا نہیں ہوا. یہ بیچارے دونوں آئے ہیں میرے بیٹے کے سسر کے ساتھ, پہلی دفعہ آئے ہیں, التزام سے تو روزانہ آتے ہیں, کیسی محبت ہوگی ان لوگوں کو, خوش ہو رہا ہے ماشاء اللہ, ہے نا. اللہ, اور ان کا تعارف کیا ہے نا, آپ کے والد صاحب, آپ کے والد والدہ سب بایا تھے مجھ سے, ہمشیرہ بھی, آپ کی اہلیہ بھی. اچھا, واہ واہ واہ, تا تو آپ تو مجھ سے بایا تھے، وہ آپ سے بایا تھا، آپ مجھ سے بایا تھے.
ساس صاحبہ بھی
جی،
ساس صاحبہ بھی
ساس ساس ماشاء اللہ، تو محبت کی بات ہے بھائی،
آپ سے
جی جی بہت ہی محبت کی بات ہے. اور عبداللہ میاں نے فون کیا، بہت تیز ہے ماشاء اللہ، سمجھدار بہت ہے عبداللہ. اللہ الہ الا اللہ سبحان اللہ. ہم لوگ تو چلے جائیں گے، آپ کا کیا نظام ہوگا؟ اس کے بعد آپ وہاں مکہ مکرمہ جائیں گے،
پھر
پھر وہاں سے واپسی کیسے ہوگی؟
9 تاریخ کو اتوار دوبارہ یہیں آ جاؤں گا، 9 تاریخ کو دوبارہ یہیں مدینہ شریف دوبارہ حاضر ہو جاؤں گا.
اچھا پھر یہاں سے ہے فلائٹ؟
جی
ہے. واہ واہ ماشاء اللہ، پھر آسانی ہوگی ان شاء اللہ، دوبارہ آئیں گے مدینہ منورہ. آپ تو دو دفعے زیارت کعبہ سے مشرف ہوں گے. چلو بھائی سبحان اللہ،
جزاک
اللہ، ہاٹ گفٹ. کیا نام ہے، کہاں کا بنا ہوا ہے؟
پاکستان
کا. اللہ تعالیٰ بنگلہ دیش کے کاروبار میں، پاکستان کے کاروبار میں عظیم الشان برکت کے عطا فرمائے.